وعليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فلا تطع المكذبين ودوا لو تدهنوا فيدهنون ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد أثيم عتل بعد ذلك زنيم أن كان ذا مال وبنين اذا تتلى عليه آياتنا قال اساطير الاولين মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহু বারিক আলাইহি আজকে সূরা কলমের তাফসীরের দ্বিতীয় পর্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নম্বর 8 ইরশাদ করেছেন ফালা তুতিল মুকাজ্জিবিন এখানে এসে আমাদের গত সপ্তাহে সময় শেষ হয়ে গিয়েছিল ফালা তুতিল মুকাজ্জিবিন অর্থাৎ মিথ্যাবাদীদের তুমি কথা মানিও না ফালা তুতে আনুগত্য করিও না মানিও না আল মুকাজ্জিবিন মিথ্যাবাদীদের কথা মিথ্যাবাদীরা যারা মিথ্যুক তারা যে সম্মতবাদ পেশ করে তার তোমরা আনুগত্য করিও না ফালা তুতিল মুকাজ্জিবিন মিথ্যাবাদী কারা যারা মিথ্যা বলে আল্লাহর ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে এবং সবচাইতে বড় মিথ্যুক যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে আল্লাহ রাসূল সম্পর্কে মিথ্যা বলে এবং আল্লাহর দিন সম্পর্কে মিথ্যা বলে বিশেষ করে তাদের কথাই বলা হয়েছে কারণ তারা আল্লাহ সম্পর্কে মিথ্যা বললে তাওহীদের ক্ষেত্রে শিরক বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে মিথ্যা বললে সুন্নতের ক্ষেত্রে বিদআত বলে দিনের সম্পর্কে মিথ্যা বললে হারামকে হালাল করে হালালকে হারাম করে জায়েজকে নাজায়েজ করে নাজায়েজকে জায়েজ করে সুতরাং এরা বড় অপরাধী মিথ্যুক আর বাকি মানুষের ক্ষেত্রে দুনিয়ার স্বার্থে যারা মিথ্যা বলে তারাও অপরাধী আল্লাহ পাক রব্বুল আলামিন মুকাজ্জিবিন যারা দিনকে মিথ্যা মনে করে আল্লাহকে মিথ্যা মনে করে আল্লাহর রাসূলকে মিথ্যা মনে করে তাদের মুকাজ্জিবিন যারা মিথ্যা মনে করেছে কাজ্জাব ইয়াকাজ্জাবানে মিথ্যা প্রতিপন্ন করা বা মিথ্যা মনে করা ওদের কথা মানিও না আল্লাহ পাক বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে ওরা কি বলতে চেয়েছিল ওরা যে সব প্রস্তাব পেশ করেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তার মধ্যে দুনিয়া দিতে চেয়েছিল তোমার দাওয়াত বন্ধ করে দাও কলেমার কথা বন্ধ করে দাও ইসলামের কথা বন্ধ করে দাও তারা বলেছিল যে আমাদের সাথে আমাদের মেলাতে এসো আমাদের পুজো পাঠে এসো তোমাদের সাথে থাকবো নামাজেও থাকবো এছাড়া বহু প্রস্তাব তাদের ছিল এক কথায় দিনের দাওয়াত থেকে সরিয়ে দেওয়াই ছিল তাদের উদ্দেশ্য আল্লাহ পাক নিষেধ করেছেন তোমাকে যে মিশন নিয়ে পাঠিয়েছি যে ডিউটিতে পাঠিয়েছি সেই ক্ষেত্রে তাদের কথা মানবে না তারা হচ্ছে মিথ্যুক তারা মিথ্যা প্রতিপন্নকারী তারা দিনকে আল্লাহকে রাসূলকে মিথ্যা মনে করে সুতরাং তাদের কথা মানবে না ওয়াদ্দু লাউ তুদহেনু ফায়ুদহেনুন এবং তারা পছন্দ করি ওয়াদ্দু ওয়াদ্দা মানে পছন্দ করা ওয়াদ্দা ওয়াদ্দা ওয়াদ্দু তারা পছন্দ করে কি পছন্দ করে তারা কারা ওই মুকাজ্জিবিন যারা মিথ্যুক কাফের বেদিন যারা মিথ্যাবাদী তারা ভালোবাসে পছন্দ করে কি লাউ তুদহেনু ফায়ুদহেনুন যদি আপনি নমনীয় হন বা নমনীয়তা অবলম্বন করেন তাহলে ফায়ুদহেনুন তারাও নমনীয় হবে তারা আপনার কাছে প্রস্তাব পেশ করেছিল এ কথার দিকে ইঙ্গিত করেছেন আল্লাহ ফাকর রব্বুল আলামিন যে আপনি যদি নমনীয় হয়ে যান তাদের সাথে তারাও নমনীয় হবে তাহলে কি শরীয়ত নমনীয় হওয়া নিষেধ হ্যাঁ শক্ত হইতে হবে নাকি দিনের ব্যাপারে শক্ত হইতে হবে সঠিক কথা বুঝেছেন এই জন্য ভাষাবিদগণ তাফসিরকারগণ হাদিসের ভাষ্যকারগণ বলেছেন দুইটি শব্দ আরবিতে একটি হচ্ছে মোদাহানা যা নিষিদ্ধ আরেকটি হচ্ছে মোদারা যার আদেশ করা হয়েছে দুটির মানে হয় নমনীয় হওয়া কিন্তু একটি নমনীয় জায়েজ বরং পছন্দনীয় মুস্তাহাব আর আরেকটি নমনীয় হওয়া হচ্ছে নিষিদ্ধ হারাম মোদারা এবং মোদাহানা সম্পর্কে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই যা উল্লেখ করেছেন তা আপনাদের সামনে পেশ করছি তার বক্তব্য উল্লেখ করেছেন আল্লামা আব্দুর রহমান মোবারকপুরি তোহফাতুল আহওয়াজি নামক তিরমিজির ভাষ্যে তিরমিজির যে হাদিস রয়েছে তার ভাষ্যে তিনি উল্লেখ করেছেন যে মোদাহানা এবং মোদারা দুটি শব্দ মোদারা মানেও নমনীয় হওয়া আর মোদাহানা মানেও নমনীয় হওয়া কিন্তু মোদাহানা আরবি ভাষায় যে নমনীয় হওয়া সেটি হারাম কিন্তু মোদারা যে নমনীয়তা আর সেটি শরীয়তসম্মত, প্রশংসিত, পছন্দনীয়। আল্লাহ পাক রব্বুল এখানে মুদাহানা নিষেধ করেছেন। দেখেন এর মাদ্দা ধাতু হচ্ছে তুদহেন, দাল হানুন হচ্ছে মুদাহানা, ওতেও দাল হানুন, তাহলে মুদাহানা নিষেধ করা হয়েছে। আল্লাহ বলছেন যে লাউ তুদহেন, আপনি যদি নমনীয়তা অবলম্বন করেন তাহলে তারাও নমনীয় হবে, এটা তারা পছন্দ করে, কিন্তু আপনি তাদের সামনে নমনীয় হবেন না। তাহলে দুটো সংজ্ঞা জানতে হয়, একটা করতে হবে আর একটা করতে হবে না, এর সংজ্ঞা জানতে হয়। মুদারা বলা হয়, ওর সংজ্ঞা আরবিতে বলি তারপরে তার ব্যাখ্যা করি। বলেছেন ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই, তার তাফসির প্রসিদ্ধ তাফসির, তাফসির কুরতুবী বলে প্রসিদ্ধ, বলছেন বাজলু দুনিয়া লিদ দুনিয়া আবিদ্দিন আও বেহেমা মান, দুনিয়ার কিছু ব্যয় করা, দুনিয়ার কিছু ক্ষতি স্বীকার করা, দুনিয়া কিছু ব্যয় করলেন কারো জন্য, দুনিয়া মানে আপনার নেতৃত্ব, আপনার মান মর্যাদা, আপনার ধন সম্পদ, হ্যাঁ আপনার কিছু স্বার্থ, সবগুলি দুনিয়া। এ দুনিয়া কিছু কারোর জন্য ব্যয় করলেন কিসের উদ্দেশ্যে, দিনের খাতিরে অথবা দুনিয়ার খাতিরে অথবা উভয়ের খাতিরে, দুটির খাতিরে, তাহলে এটা পছন্দনীয় না পছন্দনীয় নয়? সংজ্ঞা মনে করেন, আপনি দুনিয়ার ক্ষেত্রে নমনীয়তা অবলম্বন করলেন, মানে দুনিয়া কিছু ব্যয় করলেন, খরচ করলেন দুনিয়ার জন্য, দুনিয়া খরচ করলেন দুনিয়ার জন্য, হ্যাঁ অথবা দুনিয়া খরচ করলেন দিনের জন্য, চলবে না চলবে না? আরো চলবে, কারণ দুনিয়ার যদি খরচ করা যায় দুনিয়ার জন্য, এটা যায় যায়, তাহলে দুনিয়া খরচ করবেন দিনের জন্য, ইমানের জন্য, ইসলামের জন্য, তাহলে আরো ভালো কথা। অথবা দুনিয়া খরচ করলেন, ব্যয় করলেন দিন দুনিয়া উভয়ের জন্য, জায়েজ কিনা? তিনটি ক্ষেত্রে জায়েজ, বরং প্রশংসিত। আপনি দুনিয়ার জন্য দুনিয়ার মেহনত করছেন, 8 ঘন্টা ডিউটি করার পরে আপনি ওভার টাইম করছেন, মালিক বলছে যে তুমি থাকো এখানে, দেখছেন যে লাভ আছে, আমি যদি আরো 2 ঘন্টা থাকি তো লাভ আছে, তাহলে দুনিয়া আসলে জন্য দুনিয়া ব্যয় করলে 2 ঘন্টা সময় দিলেন, ভালো নয়? ভালো। তাহলে স্পষ্ট বুঝতে পারলে যে মুদারা ইসলামে আছে এবং পছন্দনীয়, জায়েজ তো অবশ্যই, অনেক ক্ষেত্রে পছন্দনীয় মুস্তাহাব। মুদাহানা আল্লাহ নিষেধ করেছেন এখানে কোরআনে কারিমে, মুদাহানা এর বিপরীত। বাজলুদ্দিন, দিনকে ব্যয় করে দেওয়া, দিনের সর্বনাশ করে দেওয়া, দিনে ঘাটতি করে দেওয়া, দিনের ক্ষেত্রে ছাড় দিয়ে দেওয়া, ডিসকাউন্ট করে দেওয়া, ধর্ম ডিসকাউন্ট, কিসের জন্য? দিনের, দুনিয়ার জন্য। বাজলুদ্দিন লিদ দুনিয়া, দুনিয়া কামানোর জন্য, পার্থিব স্বার্থ হাসিলের জন্য দিনে কোন রকমের ছাড় দিয়ে দেওয়া, ডিসকাউন্ট করে দেওয়া, এ হচ্ছে মুদাহানা। জায়েজ হবে? জায়েজ হবে না। যদি মালিক বলে যে তোমার বেতন বাড়িয়ে দেবো, তোমার ঠিক আছে, তোমার ডিউটি খুব সুন্দর, কিন্তু নামাজের সময় যেতে পারবে না, এটা হচ্ছে মুদাহানা। আমি এখানে বসে থাকি, আমাকে চাপানি দিতে হবে, এখানে প্রয়োজন আছে, থাকো, নামাজ পড়তে যেতে হবে না। দেখছেন যে খুব খুশি হয় মালিক, ফাসে করবেন, হারাম। তাহলে এই উদাহরণে বুঝতে পারছেন, দিনে ছাড় দেওয়া দুনিয়া হাসিলের জন্য। ওই রকমই যদি কোনো মুশরিক বলে, কোন বেদিন বলে যে তুমি দাড়ি সাফ করে নাও, তোমাকে ভালো স্যালারি দেবো, করবেন? চাকরি তোমার আছে, আপনি চাকরি করার জন্য কোন কোম্পানিতে যাচ্ছেন, চাকরি দেবো কিন্তু দাড়ি মন্ডন করিস, সেভ করিস, করবেন? কারণ দিনকে নষ্ট করলেন, দিনকে ধ্বংস করলেন বা দিনের ছাড় দিলেন, ডিসকাউন্ট করলেন, কিসের জন্য? দুনিয়ার জন্য, চাকরির জন্য। ওই রকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এক কাজ করো, তোমার এই তাওহীদ একত্র দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের লাত উজ্জা মানাত নেই, এগুলির কাছে যাওয়া যাবে না, এই প্রতিমা পুতুলের পূজা করা যাবে না, এই যাবে না কথা, নেগেটিভটা বাদ দিয়ে দাও, পজিটিভ বলো, ঠিক আছে তোমার আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, তোমার সাথে কাবার পাশে সিজদা করতে হবে, সিজদা করব, কিন্তু তুমি নেগেটিভটা বাদ দাও, কি দিনকে বাদ দিতে বলা হচ্ছে, লা ইলাহা, তোমাদের এসব মাবুদ নেই, বাতিল, এই কথা বলিও, নেগেটিভ বলিও না। আজকাল এক শ্রেণীর লোকের আছে যে আমাদের প্রচার কি হতে হবে, পজিটিভ 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 কথা, নেগেটিভ বলিও না, এটা জায়েজ নয়, এটা ঠিক নয়, টাকার নিচে কাপড় যাওয়া হারাম, এসব কথা কথা বলিও না, কারণ এসব কথাবার্তা বললে ঘৃণা ছড়াবে। এইরকম এক শ্রেণীর লোকেরা দাওয়াত দিচ্ছে, বিশাল জামাত এই কাজ করছে, পজিটিভ শুধু, পজিটিভ পজিটিভ, নেগেটিভ না। অন্যায় বাধা দাও না, এটা করতে হবে না, এটা করলে ঘৃণা ছড়াবে, লোকজন কমে যাবে।
লোকজন আসতে চাইবে না, আসতে দাও। মাজারে গেলে শিরক এ কথা বলিও না, বলো যে বদবন্দি করো, কলিমা পড়ো, জিকির করো, তসবি করো, পজিটিভ করো, আল্লাহ নিষেধ করেছেন। তো কাফেররা চেয়েছিল যে তোমার সাথ দেবো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আমাদেরও সাথ দিতে হবে। মুদাহানা, আল্লাহ পাক নিষেধ করেছেন, ওয়াদ্দু লাউ তুদহেনু ফায়ুদহেনুন। এক কথা আমাদের জীবনের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আমি এমন তো করি না যে আমার দিনের ক্ষতি করছি, আমার ধর্মের ক্ষতি করছি, আমার ইমান ইসলামের ক্ষতি করছি, আমার আমলের ক্ষতি করছি, আমার দুনিয়ার স্বার্থে, এটা যেন না হয়। আল্লাহ পাক হারাম করেছেন, তাহলে মুদাহানা হারাম আর মুদারা জায়েজ। এই দুইটি পরিভাষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এক হাদিস থেকে নেওয়া হয়েছে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, মায়েসা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৃশ্য দেখছেন, একটি লোক দূর থেকে আসছে, লোকটার চরিত্র খুব খারাপ, মুসলমান হয়েছে, চরিত্র খারাপ, হয়তো মোনাফিকে হইতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পরে সে মুরতাদ হয়ে গেছিল। নবী করিম সাল্লাম যে ওহির মাধ্যমে কথা বলতেন এর প্রমাণ, নবী সাল্লামের যে মুজিজা অলৌকিক করতে ছিল এর প্রমাণ লিখছেন ভাষ্যকারগণ এই হাদিসে সারাহাতে তিরমিজির হাদিসের। নবী সাল্লাম দূর থেকে ওকে দেখে বললেন, বেসা ইবনুল আশিরা, বেসা আকুল আশিরা, এই বংশের অমুক বংশের লোকটি খুব খারাপ লোক, অমুক বংশের ওই যে ওদেরই আত্মীয়, অমুকদের আত্মীয়, ওদের ভাই, লোকটি খুব খারাপ, বেসা খারাপ লোক। যখন কাছে চলে আসলো ওই লোকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে, তখন নবী সাল্লাম মুচকি হেসে কথা বললেন এবং তার খোঁজ খবর নিলেন, কেমন আছে, ভালো আছে, হাসি মুখে কথা বললেন। সাহাবারে জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটি চলে যাওয়ার পর একটু আগে বলেন লোকটা খুব খারাপ, আর আবার এখন বলছেন যে হাসি মুখে কথা বললেন, তার খবর খাইরিয়াত নিলেন, কেমন আছে, ভালো আছো, হাসি মুখে কথা বললো, কেমন কথা হইলো, দুই রকম হয়ে গেল না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না নিকৃষ্ট লোক ওই লোকেরা, মান তারা কহন নাস ইত্তেকা শাররিহি বা ইত্তেকা ফুহশিহি, যেই লোকের অনিষ্ট থেকে বাঁচার জন্য লোকজন ওকে ছেড়ে দেয়, যাও তুমি যা আছো তাই করো, কিন্তু তোমার অনিষ্ট থেকে বাঁচতে হবে, তোমার নোংরামি থেকে বাঁচতে হবে, তোমার অশ্লীলতা থেকে বাঁচতে হবে, তোমার ক্ষতি থেকে বাঁচতে হবে। তো এইরকম লোক, এই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে ওই লোকটি মুরতাদ হয়ে গেছিল, এ কথা উল্লেখ করা হয়েছে এই হাদিসের আলোকে। নবী সাল্লাম কি করলেন, প্রথম বললেন লোকটা খুব খারাপ, তাহলে খারাপ লোক তাহলে তার সাথে কথা বলবো না, খারাপ লোক তাহলে তার সাথে কেন মুচকি হাসি, মুখটা ভারী করে থাকবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে হাসি মুখে কথা বললেন। এই যে হাসি মুখে কথা বলা, এটা দিন খরচ করা না দুনিয়া খরচ করা, দুনিয়া খরচ করা, হাসি মুখে কথা বললাম মানে আমি একটা লোককে ঘৃণা করি, তারপর ওর সাথে একটু ভালো ব্যবহার করলাম, কেমন আছো ভাই, ভালো আছো, কি খবর, ভালো ভালো হাসি মুখে কথা বললাম, তাহলে দুনিয়া ব্যয় করলাম তার জন্য, এটাকে মুদারা বলা হয়, জায়েজ। নবী সাল্লাল্লাহু করলেন, দিনের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় ছাড় দেননি, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে তাকে একটা খারাপ লোকের সাথে একটু কথা বলতে হবে, এক মিনিট সময় দিতে হবে, ঠিক আছে। আল্লাহ পাক বলছেন যে তারা পছন্দ করে যে তুমি যদি তাদের সাথে নমনীয় হও ধর্মীয় ক্ষেত্রে, লাউতুদহেনু ফায়ুদহেনু, তাহলে তারাও নমনীয় আসবে, তোমার সেজদায় তোমার নামাজে শরীক হবে, তুমি যদি তাদের মেলায় আর প্রতিমার কাছে শরীক হও, যদি তাদের এই প্রতিমা পুতুল শিরক এসব পূজা যদি না বলো, তাহলে তারাও তোমার সাথে আসবে। নেতৃত্ব তারা দিতে চেয়েছিল, নবী করিম সাহেব নেতৃত্ব নেননি, নেতৃত্ব দিয়ে দিত তারা মক্কার, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শুধু বলতেন যে লাত হবাল মানাত উজাইস, দেবী দেবতার পূজা অসুবিধা নাই, বা চুপ শুধু হয়ে যেতেন, নীরব যদি হয়ে যেতেন তাহলে তারা রাজি ছিল। আল্লাহ পাক তারপরে বলছেন, ওয়ালা তুতে কুল্লা হাল্লাফিম মাহিন, হে নবী আপনি আনুগত্য করবেন না, আপনি মানবেন না ওইসব লোকের কথা, যেসব লোক কি কুল্লা হাল্লাফ, প্রত্যেক যে বেশি বেশি কসমকারী শপথকারী তার কথা মানবেন না, বেশি বেশি যে শপথ করে কথাবার্তা বলে নিজের কথাকে খুব মানুষের মনে মানে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য কি করে, কসম করে, কসম করে কি জন্য, যে আমাকে যেন খুব বিশ্বাস করে, আমি যে কথা বলছি কথাগুলি খুব সত্য কথা, খুব ভালো কথা, এই জন্য বেশি বেশি শপথ করে। আরবদের মধ্যে প্রাচীন যুগ থেকে বেশি বেশি শপথ করার স্বভাব ছিল, আর এই স্বভাবকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেননি, কোরআনও অপছন্দ করে, কুল্লা হাল্লাফ, হাল্লাফ মুবালাগার সাথে বেশি বেশি শপথ করা তাহলে ভালো কাজ নাই, প্রয়োজনের তাগিদে কসম করতে হবে, যেখানে প্রয়োজন হয়েছে যে কসম করতে হবে সেখানে, আর যে যখন তখন কথাই কথাই কসম করা অপছন্দনীয় নয়, অপছন্দনীয় বরং অনেক ক্ষেত্রে নাজায়েজ হারামের পর্যায়ে পড়বে, বিশেষ করে যদি মিথ্যা হয়, মিথ্যাবাদী হয় আর যখন তখন কসম খায়। এই মিথ্যাবাদী মিথ্যুকের কসমের কথা বলা হচ্ছে, বা খুব বেশি বেশি যারা শপথ করে যেখানে সেখানে তাদের কথা বলা হচ্ছে। আয়াত যদিও আম মানে ব্যাপক অর্থ, যে কোনো ব্যক্তি যাদের মধ্যে এই খারাপ গুণগুলি, আল্লাহ পাক রব্বুল এখানে বেশ কয়েকটি খারাপ গুণ উল্লেখ করেছেন, হাল্লাফ, মহিন, হাম্মাজ, মাশাইম বিন নামিম, মান্নাইল লিল খাইর, মুতাদিন, আসিম, আউতুল্লিন, বাদা যালিকা জানিম। আল্লাহ পাক রব্বুল তাহলে এখানে নয়টি, আর তারপরে যদি বলা আনকানা যা মালি ওয়াবানিন, সে ধন সম্পদেরও মালিক ছিল, সন্তান সন্ততির মালিক ছিল, তাহলে দশটি গুণ, দশটি খারাপ গুণ আল্লাহ পাক উল্লেখ করেছেন। এই খারাপ গুণগুলি উল্লেখ করে বিশেষ কোন লোককে বোঝানো হয়েছে, না যে কোনো মানুষ যার মধ্যে খারাপ গুণগুলি থাকবে তাকে বোঝানো হয়েছে? মুফাসসিরিনদের দুটি মত আছে, কারণ শানে নজরুল আছে যে কোন এক ব্যক্তি যার নাম ছিল ওয়ালিদ বিন মুগিরা, ওর নাম ছিল ওয়ালিদ বিন মুগিরা, কাফেরদের বড় নেতা মক্কায় ছিল, সেই ব্যক্তির মধ্যে এই দশটি গুণ মজুদ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুফুরির নেতৃত্বের কারণে এবং এই সব অপরাধ, যে খারাপ গুণগুলি তার মধ্যে, এই সব অপরাধের কারণে তার সম্পর্কে আয়াত নাযিল করেছে। এই আয়াতগুলি যেগুলি আসছে, আয়াত যদি কোনো ব্যক্তি সম্পর্কে নাযিল হয়, বিশেষ ব্যক্তি সম্পর্কে, তার মধ্যেই সীমিত রাখা যাবে না, যদিও বিশেষ ক্ষেত্রে নাযিল হয়েছে, কারণ এই অর্থগুলি, এই গুণগুলি যদি অন্যদের মধ্যে পাওয়া যায় তাহলে তারাও তার মধ্যে সামিল হবে, ভালোর দিক দিয়ে হোক অথবা মন্দর দিক দিয়ে হোক। যেমন আল্লাহ ফাকর রব্বুল কোরআনে কারীমে আয়াত নাযিল করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলা হয়েছে, ওয়া সাইয়াজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতী মা লাহু ইতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়া লা সাওফা ইয়ারদা। আতকা বলা হয়েছে এখানে, তাফসীর কারগণ বলেছেন শানে নজরুল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বড় মুত্তাকী উম্মতের, আতকা ইসম তাফজীল, কিন্তু তাই বলে বলবেন যে আর কেউ এই যে গুণগুলি, যদি এই বৈশিষ্ট্য ভালো গুণগুলি কারোর মধ্যে আসে তাহলে এতে প্রবেশ করবে না, এর অন্তর্ভুক্ত হবে না? অবশ্যই হবে। তো কোরআনে কারীমের আয়াতগুলি সম্পর্কে এই ফর্মুলা মানে কায়দা নীতিমালা জেনে রাখবেন, যে কোনো আয়াত যদি বিশেষ ব্যক্তি সম্পর্কে ভালো গুণের ক্ষেত্রে নাযিল হোক অথবা খারাপ গুণের ক্ষেত্রে নাযিল হোক, যদি এই গুণগুলি কার মধ্যে পাওয়া যায়, ভালো গুণ অথবা খারাপ গুণ, তাহলে সেই লোকেরাও এর মধ্যে সামিল হবে বা এর অন্তর্ভুক্ত হবে। আল্লাহ পাক বলছেন যে যে বেশি বেশি শপথ করে সেসব লোকের কুল্লা হাল্লাফ, কথা আপনি মানবেন না, কসম করে বলেই মনে করবেন যে খুব ভালো মানুষ এবং সত্যবাদী, না, বেশি বেশি কসম করে দেখতে হবে যার মধ্যে রোগ আছে, এত কেন শপথটা? মহিন এবং সে লাঞ্ছিত, মহিন মানে লাঞ্ছিত, কি জন্য লাঞ্ছিত? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মহিনে তাফসীর করতে বলছেন কাযিব বা কাযাব, মিথ্যু, কারণ খুব বেশি বেশি মিছা কসমের কারণে, মিথ্যা কথা বলার কারণে লোকের মাঝে তার গুমর ফাঁস হয়ে গেছে, লোকে বুঝতে পেরেছে যে বড় মিথ্যুক আর মিথ্যা কসম খায়, তারপরে সমাজে কি হয়ে গেছে, সে লাঞ্ছিত হয়ে গেছে। তাহলে একটি গুণ হলো বেশি বেশি শপথ করা খারাপ গুণ, আর একটি গুণ হচ্ছে সে লাঞ্ছিত বেশি বেশি শপথের কারণে, আর মানুষকে মিথ্যা কথা বলে কথা প্রমাণিত হয়ে যাওয়ার কারণে সে সমাজে লাঞ্ছিত হয়ে গেছে। লাঞ্ছিত লোকের কথা যে সমাজে লাঞ্ছিত তার বদ স্বভাবের কারণে, এই নয় যে সমাজের লোকই খারাপ আর একটা ভালো মানুষকে লাঞ্ছিত করছে, নয়, যেন আমাদের সে বিরাটি সমাজ, মাজারপন্থী সমাজ, শিরকি সমাজ, অনৈসলামিক সমাজ, একটা সৎ লোক, ভালো লোক, তৌহিদবাদী লোক, সুন্নতের অনুসারীকে লাঞ্ছিত করছে, তার মানে সে লাঞ্ছিত নাই, সে সম্মানিত আল্লাহ পাকের কাছে। লাঞ্ছিত ওই ব্যক্তি যার বদ স্বভাবের কারণে, বদ চরিত্রের কারণে, তার বদ আকিদা, বদ আমল, পাপের কারণে, অন্যায়ের কারণে, খারাপ গুণের কারণে যে ব্যক্তি লাঞ্ছিত হয়ে গেছে, তাহলে দুটি খারাপ গুণ হইল এখানে। তৃতীয় খারাপ গুণ আল্লাহ বলছেন হাম্মাজিন, সে অত্যন্ত বেশি চোখের আড়ালে পরনিন্দাকারী মানে গীবতকারী। সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করেছেন যে হাম্মাজ হচ্ছে যে গীবত করে, কোরআনে কারীমের সূরায়ে হামাজাতে আছে, ওয়াইলুল লিকুল্লি হামাজাতিল লামাজা, ওয়াইল দুর্ভোগ বা সর্বনাশ বা ওয়াইল নামক জাহান্নাম, প্রত্যেক লিকুল্লি হামাজাতিন, যার মধ্যে হামজ রয়েছে, হামাজা রয়েছে, হামাজা থেকে হাম্মাজ, একই ধাতু না, হাম্মাজ হামিম যা, আর ওখানে ওয়াইল উল্লেখ করলে হামাজাতের লমাজ, হামস আর লামজ, হামস আর লামজের দুটোর মানে পার্থক্য আছে, একটা হচ্ছে হামজ মানে চোখের আড়ালে কারো পরনিন্দা করা, পরনিন্দা মানে অন্য লোকের গীবত করা, সমালোচনা, খারাপ গুণগুলি বয়ান করা, লোকটি খারাপ সামনে নেই, সামনে থাকলে সে প্রতিবাদ করত যদি সে আসলে তার মধ্যে দোষ না থাকে, তারপরে সংশোধন যদি উদ্দেশ্য হয় তাহলে বিশেষ করে ব্যক্তি জীবনের দোষ যদি হয়, যেমন একটা লোক ফজর নামাজে গাফিল জামাতে যায় না, তাহলে লোকের সামনে না বলে তাকে সামনে বলে আপনি ফজর নামাজ পড়িয়ে না। একটা লোকের টাকার নিচে কাপড় যায়, তাহলে লোকের সামনে লোকটা টাকার নিচে কাপড় যায় এইসব কথা না বলে, বা এই লোকটি দাড়ি রাখে না এইসব বাইরে না বলে তার সামনে বলেন, তাহলে সে সংশোধন করবে। এইরকম ধরনের যদি আখলাক চরিত্রের দোষ থাকে, কিন্তু যদি এমন দোষ থাকে যেই দোষে অন্য পর্যন্ত পৌঁছায় মানে প্রচার করে বেড়ায়, আকিদার দোষ, আমলের দোষ, সন্নতি না বিদাতি, এবং সেই বিদাত তার মধ্যে সীমিত নয়, সে অন্যের মাঝে প্রচার করে বেড়ায়, তাহলে তাকে ব্যক্তিগত বলা যথেষ্ট নয়, বরং তার কারণে যেসব লোকেরা গোমরা পথভ্রষ্ট হচ্ছে তাদেরকেও জানিয়ে দিতে হবে যে খবরদার এই লোকটির কথা শুনিও না, নাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন না পারেন নাই। মহাদেশের কেরামরা হাদিসের যারা বর্ণনাকারী মিথ্যুক ছিল, যারা স্মৃতিশক্তি দুর্বল ছিল, যারা ফাসেক ছিল, তাদের সম্পর্কে যদি অবস্থা না বয়ান করতে তাহলে হাদিসের জয়ীফ জাল আমরা জানতে পারতাম না। তারা বয়ান করেছেন, ওর সামনে শুধু না অন্যদের সামনে কিতাবে লিখে দেখেছেন কেমন পর্যন্ত সব কিতাবে থাকবে। সেই জামানায় যে কেউ জিজ্ঞাসা করেছে অমুক বর্ণনাকারী কেমন হাদিসের, সে তো মিথ্যুক, সে তো দাজ্জাল, সে তো হাদিস গড়ত, কানা ইয়াজাউল হাদিস, সে জাল হাদিস বয়ান করত। এভাবে যদি সতর্ক না করতেন তাহলে আমরা হদিসই পেতাম না যে কোন হাদিস ওই আর কোন হাদিস জয়ীফ, কোন হাদিস জাল, কোন হাদিস মওযু, কিছু জানতাম না। কে বিদাতের দিকে ডাকে, কে সন্নতের দিকে ডাকে, কে শিরকের দিকে মাজারের দিকে ডাকে, কে সুফিবাদের দিকে ডাকে, জানতেই পারতেন না আপনারা সমাজের লোকেরা যদি সন্নতের আলমাইকার আমরা কোরআন সন্ন্যার অনুসারীরা সতর্ক না করতো আপনাদেরকে যে এইসব তরিকা থেকে সাবধান। স্পষ্ট না আশা করি? তো ব্যক্তিগত জীবনের ভুলের ক্ষেত্রে আমার ভুল আমার ক্ষতি করছে, আপনার ক্ষতি করে না, তাহলে আমাকে সংশোধন করার জন্য আমাকে পার্সোনাল বলতে হবে। এতে হবে কি, মানহানি ব্যাপার সবার সে মাইন্ড করবে না যে আমার মানহানি করলো, সুতরাং সে সংশোধন করার চেষ্টা করবে। তারপরে মুসলিমের আয়েব যেগুলি ব্যক্তিগত দোষ আছে সেগুলি ঢেকে রাখা হলো এবং সংশোধনের যেটা উদ্দেশ্য আসল সেটা হলো। তো হোমাজা মানে হচ্ছে যেই ব্যক্তি চোখের আড়ালে নিন্দা করে মানে গীবত করে, সমালোচনা করে, ওই উল্লেখ করলে হোমাজা। আর লোমাজা লামজ থেকে, লামজ মানে আঘাতমূলক কথা বলা, আঘাতমূলক কথা বলা বলা কোথায় হয়, সামনে হয়। একটা লোকের মধ্যে দোষ আছে, সামনে বলে চোর, বাটমার তুমি, বাজে লোক তুমি, এই যে সামনে আঘাতমূলক কথা বলা, এটা হচ্ছে লামজ করা। আল্লাহ পাক বলছেন দুর্ভোগ, অয়েল নামক জাহান্নাম, ধ্বংস সর্বনাশ তার জন্য। লেকুল্লে হোমাজাতে লোমাজা, যারা গীবত করবে চোখের আড়ালে করে নিন্দা করবে, এবং লোমাজা যারা সরাসরি আঘাত করবে সামনে আঘাতমূলক কথা বলবে। উদ্দেশ্য আঘাত করা যেন না থাকে, উদ্দেশ্য যাদের থাকে যে আমি সংশোধন করার জন্য এবং আল্লাহ পাক হিকমতের সাথে বলতে বলেছেন সেভাবে বলবেন। তাহলে হাম্মাজ ওই ব্যক্তি কেমন ছিল, যে ব্যক্তির কথা মানবেন না হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি গীবত করে বেড়ায়। মাশাইম বিন আমিম, আর যে ব্যক্তি চুগলখুরি করে বেড়ায়, মাশা মানে চলাফেরা করে, বিন আমিম চুগলখুরির সাথে। চুগলখুরি করলে কি করতে হয়, হাঁটতে হয়, না হলে চুগলখুরি হয় না। মুজাহিদ এখানে বসে আছে, একে বলল এর কাছে কিছু শুনলো, প্রথম কথা শুনতে হবে কি বললো না বলল, শুনলো যে কে খারাপ, অমুক যে আছে না ওই যে মাহমুদ খুব খারাপ লোক, এখানে শুনলো, শোনার পরে ওর সামনে তার বলতে পারছে না, ওখান থেকে হেঁটে গেল মাহমুদের কাছে গিয়ে বলল জানো, আরে তুমি তোকে গাড়িতে করে বয়ে নিয়ে বড়াও, তোমার সম্পর্কে খারাপ মন্তব্য করছিল, দিল দুজনে শত্রুতা লাগিয়ে। এই যে মাসাইন করতে হয়, হ্যাঁ হাঁটতে হয়, চলতে হয়, মাসায় সে মানে চলা, তো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, আর সেখানে গিয়ে কথা লাগাই কি উদ্দেশ্যে, হ্যাঁ শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে, সম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে, না সম্পর্ক বিচ্ছিন্ন করা, শত্রুতা সৃষ্টি করার উদ্দেশ্যে। এই জন্য চুগলখুরি বলা হয় নাকলু কালামিন নাস আলা ওয়াজহিল ইফসাদ, মানুষের কথা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো, স্থানান্তরিত করা ফাসাদ সৃষ্টির উদ্দেশ্যে, এর নাম চুগলখুরি। সে ব্যক্তি চুগলখুরি করে বড়ায়, গীবত করে, চুগলখুরি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী মুসলিমের হাদিস রয়েছে, একদিন মদিনার দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছেন, হাদিস জানা আছে না, মারা আলা কবরাইনি, তারপরে ওহী হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দুই কবরে আযাব হচ্ছে। বললেন সাহাবাই কেরামদেরকে, ইন্নাহুমা লা ইউআযাবানি ওয়া মা ইউআযাবানি ফি কবির, এই দুইটি লোকে দুই কবরে আযাব হচ্ছে, এবং আযাব খুব বড় কাজের জন্য হচ্ছে না, মানে সেই গুনাগুলি কি কাবিরা নয়, কাবিরা গুনা, কিন্তু বড় কাজ মানে এমন বড় ব্যাপার ছিল না যে বাঁচতে পারতো না সে, তাদের জন্য বাঁচে এমন কষ্টকর ছিল না, জবানটাকে একটু কন্ট্রোল রাখলেই বাঁচতে পারতো। যদি নিজে নাপাকের ক্ষেত্রে একটু সতর্ক সজাগ থাকতো তাহলে বাঁচতে পারত। এমন গুণা যেই গুণাগুলি থেকে বেঁচে থাকা বড় ব্যাপার ছিল না। আমায়ুয়াজবানি ফি কাবিরিন অর্থ হচ্ছে আম্মা আদমা, তাদের দুইজনের একজন কি করত, ফাকানা ইয়ামশি বিন নামিমাতি নামিমা, নামিমা মানে চুগলখুরি, ওই যে মাসাইন বিন নামিম দেখলেন না, এখানে নামিম শব্দ এসেছে। সেই ব্যক্তি কি করতো, চুগল খুরি করে বেড়াতো, ফাকানি আমসি বিন নামে, ওখানে যে আমসি বলা হয়েছে চুগল খুরি করে বেড়াতো, এর কথা ওকে লাগাতো আর দিল দ্বন্দ্ব ঝগড়া লাগিয়ে মায়ে এবং ছেলে, মায়ে এবং মেয়েতে, বাবা এবং ছেলের মাঝে দুই ভাইয়ের সম্পর্ক খারাপ করার জন্য, শত্রুতা সৃষ্টি করার জন্য পাঁচ মিনিট লাগবে না, চুগল খুরি করে পাঁচ মিনিট লাগবে না, বুঝতে পারছেন না, পাঁচ মিনিট লাগবে না। যদি আপন মায়ের পেটের ভাই যদি গিয়ে বলেন তোমার মায়ের পেটের ভাই আর তোমার সম্পর্কে একেবারে উল্টো পাল্টা বলছিল, বলছিল যে বেইমানি করেছে, আত্মসাত করেছে, আমার অনেক টাকা নষ্ট করেছে, আমি টাকা পয়সা পাঠিয়েছি কোনো হিসাব নেই, খবরটা যদি পৌঁছে যায় ওকে যে এরকম কথাবার্তা আমার সম্পর্কে বলেছে, আর কথাবার্তা নেই বন্ধু, তার বিবাহ তো যাবো না, জানাজা তো যাবো না, কোনো সম্পর্ক শেষ সব, চুগলখুরি কিভাবে। এই জন্য চুগলখুরিকে সেহের জাদু বলা হয়েছে, জাদু যেমন দ্রুত কাজ করে ঠিক তেমনি চুগলখুরি মানুষের সম্পর্ক দ্রুত ধ্বংস করে, দ্রুত ধ্বংস করে। মান্না ইল্লিল খায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, কাত্তাতুন মানে নাম্মামুন, চুগলখুরি যে করে মানে কথা লাগিয়ে যে বেড়ায় ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য, সম্পর্ক খারাপ করার জন্য, সেই ব্যক্তি জান্নাতে দাখিল হবে না, জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং সাবধান, যদি সংশোধন করতে হয় তাহলে যখনই দেখবেন যে এই লোকটি ওর বিরুদ্ধে বলছে ওকে বলবেন যে না এরকম কেন আপনি বলেন, যদি সংশোধন করতে সামনে বলেন আপনি এরকম কেন, কিন্তু এইভাবে নয় যে আপনি শুনলেন আর একজনকে লাগালেন। কিছু লোকের আছে তাদের পেটে কথা হজম হয় না, আমাদের দেশের মানুষ এভাবে বলে না, পেটে কি হয় কথা হজম হয় না, ভাত হজম হতে পারে, গোস্ত হজম হতে পারে, কিন্তু কথা যদি শোনে, বিশেষ করে মহিলাদের এই বদস্বভাব খুব বেশি আছে, কিন্তু কথা হজম হয় না, শুনলেই তাড়াতাড়ি করে, তাতে না বললে যেমন পেটে একবারে ঘটমট ঘটমট করছে, আওয়াজ করছে, পেট ডাকার মতো অবস্থা, কখন বলবে তার অন্তরটা একটু হালকা হবে, মনটা হালকা হয়েছে। কাবিরা গুণা এগুলি, মান্নাইন লিল খাইর, এই লোকের আরেকটি খারাপ গুণ হচ্ছে কল্যাণের কাজে বাধা দানকারী, ভালো কাজে তো নেই, ভালো কাজ আরো বাধা সৃষ্টি করে, যেখানে ভালো কাজ হতে যাচ্ছে ওখানে বাধা দান করবে। মুতাদিন, এবং সেই ব্যক্তি সীমা লঙ্ঘনকারী, আল্লাহ পাকের যে সীমানা আছে আল্লাহর হকের ক্ষেত্রে মানুষের হকের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে। তার আরেকটি খারাপ গুণ হচ্ছে আসিম, উপরন্ত সে পাপিষ্ঠ, স্বভাবই হচ্ছে পাপ করা, আসিম ইসম মানে গোনা, ইসম থেকে হচ্ছে আসিম, পাপিষ্ঠ সেই ব্যক্তি। তার আরেকটি খারাপ গুণ হচ্ছে অতুল্লীন, সে নিষ্ঠুর ব্যবহারের, শক্ত তার চরিত্র, তার চরিত্র শক্ত চরিত্র। বাদা জালিকা, এর উপরন্ত এর পরে মানে এই খারাপ গুণগুলির পরে জানিম, সে কুখ্যাত, জানিমের তাফসীর বলা হয়েছে কুখ্যাত, বাংলা ভাষায় বলা হয়েছে একটু মানে শ্রদ্ধা করে একটু মার্জিত ভাষা বলা হয়েছে, জানিমের শাব্দিক অর্থ হচ্ছে জারজ সন্তান, হারাম সন্তান। আরবি ভাষায় জানিম বলে যে ব্যক্তির বাবার খোঁজ নেই, ওর বাবাকে কেউ জানে না, তখন কোন একজনের নামে পরিচিত যে অমুকের ছেলে, অমুকের ছেলে বলে পরিচিত, কিন্তু আসলে অমুকের ছেলে নয়, হালাল সন্তান নয়, বৈবাহিক সম্পর্কের সম্পর্কের মাধ্যমে যে তার জন্ম হয়েছে তা নয়, কিন্তু কারোর নামে সে পরিচিত, সে চাচার নামে পরিচিত অথবা কারোর নামে পরিচিত, অমুকের ছেলে আসলে কিন্তু সাব্যস্ত নয় তার বংশ, একে জানিম বলা হয়, কুখ্যাত। তাহলে কতটি গুণ বলা হলো দেখলেন, হাল্লাফ নয়টি হয়েছে, আর আর একটি বাকি আছে, আনকানা জামালি ওয়াবানিন, কারণ সেই ব্যক্তি জামাল ধন সম্পদের অধিকারী, অনেক ধন সম্পদের মালিক, বানিন এবং অনেক সন্তান সন্ততির মালিক। এই ওয়ালিদ বিন মুগিরার দশ জন ছেলে ছিল, দশ জন ছেলে, তাহলে জাহেলি জামান নাই, মুশরিক কাফেররাও ছেলে মেয়ে বেশি হলে সেটাকে কিসের বিষয় মনে করত, গৌরবের বিষয় মনে করত, শক্তির বিষয় মনে করত, ক্ষমতার বিষয়ে মনে করত, নিজেকে ভাগ্যবান মনে করত। আর আজকালকার হতভাগারা বেশি ছেলে হলে, বেশি মেয়ে হলে মুসিবত মনে করে। আরে একটা, আর খুব বেশি হলে দুটো, বাস আর যদি পরপর দুটো মেয়ে যায় তো দেখা, একটু আশা করে দেখি আর যদি আসে, এরপর একটা ছেলে আসে, ব্যাস। সুবহানাল্লাহ। বরং ইসলাম বিরোধী, ইসলামের শত্রুদের আন্দোলন চলছে মুসলিমদের জবানে, ছেলে হোক আর মেয়ে হোক, মাত্র একটি ছেলে হোক আর মেয়ে হোক, মাত্র একটি। আর এই কাফেরদের সুন্নতের উপর কাফেররা নিজেরা নিজের ঘরে আমল করে না, মুসলিমদেরকে আমল করতে বলে, যে উপর তোমরা আমল করো। খবর রাখেন না, হয়তো মুসলিম দেশে ফ্যামিলি প্ল্যানিং এত বেশি আছে যা কাফের দেশেও নেই। কাফের দেশে কাফেররা এই মতবাদ পেশ করেছে, কাফেররা করে না ফ্যামিলি প্ল্যানিং, মুসলিমদেরকে করায়, কারণ তাদের ভয় আছে গণতান্ত্রিক পদ্ধতিতে। তাদের পদ্ধতিতে যদি আসি, তাদের তৈরি করা পদ্ধতি, তাতেও ভয় আছে। আর যদি ইসলামিক পদ্ধতিতে আসি, তাতেও ভয় আছে, লোক সংখ্যা মুসলিম সংখ্যা বেশি হয়ে গেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন দশটি গুণ উল্লেখ করেছেন, মাল ধন হওয়া, ছেলে মেয়ে হওয়া, এটি যদি আল্লাহর সন্তুষ্টির কাজে লাগানো হয় তাহলে খারাপ গুণ নয়। কিন্তু অধিকাংশ মানুষ ধন সম্পদ হলে কি হয়ে যায়, তাগুত হয়ে যায়, সীমা লঙ্ঘন করে। ছেলে মেয়ে বেশি হলে অহংকারী হয়ে যায়, লাঠি বেশি আছে আমাদের গ্রাম অঞ্চলে, বলে অমুকের লাঠি বেশি রে, ওরা লাঠিওল বংশ, দশটা ছেলে আছে দশখান লাঠি নিয়ে বেরোবে। হ্যাঁ, গ্রাম অঞ্চলে যখন মারপিট লাগে তখন দেখবেন, তখন বংশের প্রয়োজন হয়, তখন লাঠির প্রয়োজন হয়, লোকজনের প্রয়োজন হয়। তো এগুলিকে যেহেতু গুনাহার কাজে অধিকাংশ মানুষ লাগায়, সেই জন্য আল্লাহ পাক এগুলির নিন্দা করেছেন। এই ব্যক্তি ওয়ালিদ বিন মুগিরা গুনাহার কাজে আল্লাহর নিয়ামত গুলিকে লাগিয়েছিল, ধন সম্পদ এবং ছেলেদের অহংকার, দশজন ছেলে আছে, আরে আমি মোহাম্মদের কথা মানবো, আমি আবু বকরের কথা মানবো, এদের কথা মানবো না, আমার কিসের কম আছে, কিসের অভাব আছে আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তোতে, এর কথা মানিও না, এবং এই রকম চরিত্রের লোক যারাই আছে তাদের কথা মানিও না। এই ব্যক্তি আরো কি বলতো, ইযা তুতলা আলাইহি আয়াতুনা, যখন তার সামনে আমার আয়াতগুলি পাঠ করে শোনানো হতো, কে শোনাতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ালিদ ইবনে মুগিরার সামনে, কাফেরদের বড় বড় নেতাদের সামনে যখন কোরআনুল কারীমের আয়াত পাঠ করে শোনাতেন, দিনের দাওয়াত দিতেন, তখন তাআলা বলতো আসাতিরুল আউয়ালিন, এগুলি হচ্ছে প্রাচীন যুগের উপকথা। আসাতির উস্তুরার জমা, উস্তুরা মানে হচ্ছে কিচ্ছা কাহিনী, যেগুলো মিথ্যা কিচ্ছা কাহিনী, প্রাচীন যুগের কিচ্ছা কাহিনী। সাদ্দাদের মহলের ঘটনা যেমন আমাদের দেশে আছে, আপনারা তো অনেকে মনে করেন সাদ্দাদের ঘটনা কত না সত্য, আর মনে হয় কোরআন হাদিসে কোথাও আছে, কিন্তু আজ পর্যন্ত কোরআন হাদিসে কোথাও খুঁজে পেলাম না। হ্যাঁ, সাদ্দাদের বেহেস্তের ঘটনা কিসাসুল আম্বিয়াতে লেখা আছে, আর ছোটকালে আমরা পড়েছি, আর যখন ওয়াজের বক্তব্য ট্রেনিং করতাম মাদ্রাসায় এগুলো বয়ানও করেছি, আর তারপরে বায়েজিদ বোস্তামির ঘটনা, আর ওইসব হেল্লাজের ঘটনা, এইসব যে আপনার শিরক বিদাতে ভরা আর ভিত্তিহীন কথাবার্তা, এগুলোকে বলা হয় আসাতির কিচ্ছা কাহিনী। সোনা ভানের গল্প, আরো আপনার এই ধরনের লাইলা মাজনুর গল্প, এগুলো হলো আসাতির, আসাতির এগুলিকে বলে। লাইলা মাজনুর গল্প কত মশহুর, এমন মশহুরের মশহুর যে পীর চরণাই সাহেব নসিহত, ইসলামের নসিহত করতে গেলে লাইলা মাজনুর উপমা দিয়ে, লাইলা মাজনুর প্রেম দিয়ে আল্লাহর প্রেম শিখাচ্ছে, আউযুবিল্লাহ। আল্লাহর ভালোবাসা শেখাবার জন্য কোরআন হাদিসে ভালোবাসার কথা নেই, নবী সাল্লাম ভালোবাসার কথা শেখাননি, যে লাইলা মাজনুর লম্পটদের কিচ্ছা কাহিনী দিয়ে আল্লাহর ভালোবাসা শিখাইতে হবে, এর নাম ইসলাম। এই লাইলা মাজনুর কিচ্ছা কাহিনী দিয়ে এই পীরেরা যে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা শিখিয়েছে, তার কারণে আমাদের দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবকরা প্রেম করা শিখেছে, শুনে রাখেন ভালো করে। কারণ অপরাধ মনে করেন, আমি কয়েক যুবককে দেখি যারা এই প্রেম করে এসছে, তারা মনে করে যে আমি প্রেম করেছি, ওর সাথে জওয়াদা করেছিলাম বিয়ে করার, এখন যে আমি বিয়ে করতে পারলাম না বা করলাম না, তাহলে আমি তো অনেক গুনাহগার। আর এটা জানে না যে আমি যে অবৈধ প্রেম করেছি, ওর বাবাকে জানতে দিন, আর বাবাকে প্রস্তাব দিতাম আমি এভাবে যে গুপ্ত প্রেম করেছি, এই কাবিরা গুনাহ জেনা করেছি, এই টের পায় না সে যে এত বড় হারাম কাজ করেছে। তাহলে আমাদের দেশে যে শিক্ষা দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে, কোথায় আসাতিরুল আউয়ালিনের শিক্ষা দেওয়া হয়েছে? লাইলা মাজনু, প্রথম কথা শুনে রাখুন, লাইলা মাজনু কোন মানুষ ছিল কি না কি কিচ্ছা কাহিনী আল্লাহ পাক জানে, প্রথম কথা। দুই নম্বর কথা, যদি থেকেও থাকে তারা কোনো ভালো মানুষ ছিল না, ভালো মানুষ এসব নোংরামি করতে পারে, প্রেম করে বেড়াতে পারে। আল্লাহ পাক কোরআনে কারিমে আমি আমার বিভিন্ন আলোচনায় যেখানে মুসলিম সমাজে অশ্লীলতা কেন ছড়ায় এবং অশ্লীলতা আকে যে ছড়ানোকে বন্ধ করার যে তরিকার উপরে যে আমার আলোচনাটা আছে তাতে আমি বলেছি আল্লাহ পাক কোরআনে ওয়ালা মুত্তাখিজি আখদান, তোমরা যেসব মেয়েকে পাত্রীকে দেখে বিবাহ করবে এবং যেসব পাত্রকে দেখে মেয়ের বিবাহ দিয়ে বোনের বিবাহ দিবে সেই ক্ষেত্রে দেখবে এরা গুপ্ত কারো সাথে সম্পর্ক তো রাখতো না, এর গুপ্ত প্রেম তো কারো সাথে নেই, এইটা দেখতে বলা হয়েছে। তার মানে গুপ্ত প্রেম রাখা কোরআন এবং হাদিসের আলোকে হারাম কাজ। আর স্কুল কলেজ মানে প্রেম থাকতে হবে, এক যুবতীর আর এক যুবকের সাথে অবশ্যই প্রেম থাকতে হবে। স্কুল কলেজ পড়া কয়েকজন ছিল আমাকে, অনেক কাল আগের কথা বলছি, 10-15 বছর আগের কথা বলছি, আমাকে বলছে যে ইউনিভার্সিটির পরিবেশে ভাই আমরা পড়াশোনা করি, কারণ এককালের আমার পরিচিত বন্ধু বান্ধব তারা বলছে পড়াশোনা করি, সেখানে যদি কোনো একটি মেয়ে তার যদি প্রেমিক না থাকে, মানে কোনো সহপাঠীর ছেলের সাথে কোনো তার প্রেম আলাপ না থাকে, চিঠিপত্র লিখা অথবা মোবাইলে কোনো যোগাযোগ না থাকে, তার মানে সে ক্লাসের সাথী সঙ্গীদের কাছে একেবারে নিকৃষ্ট। কেমন মেয়ে তুমি যে তোমার কারোর সাথে প্রেম নেই, আরে কেমন বোকা ছেলে যে তোমার কোনো মেয়ের সাথে প্রেম নেই। এই জেনার পরিবেশ বিরাজ করছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, প্রাইমারি থেকে শুরু করে দিচ্ছে চিঠিপত্র পড়ানো লেখা, আর হাই স্কুলে গিয়ে আর একটু ট্রেনিং বাড়লো, আর কলেজ ইউনিভার্সিটি গেলে তো ওপেন হয়ে গেল। যদি পীরেরা যদি এই প্রেম লাইলা মাজনুর প্রেম দিয়ে ইসলাম শিখাতে চায়, তাহলে আমাদের ছেলেরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আর কি শিখবে? ওরা তো জানে যে প্রেম করা ইবাদত, প্রেম করা ভালো কাজ, কারণ এই প্রেমের উদাহরণ দিয়ে সুফিবাদের কিতাবে পীরেরা এইসব কথা শিখিয়েছে আমাদেরকে। আসাতির কিসা কাহিনীর কথা বলতে গিয়ে এত কথা বেড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আয়াত যখন কোরআনে কারিমে শোনানো হইতো তখন ওয়ালিদ বিন মুগিরা আর এরকম কাফের মুশরিকদের মক্কার নেতারা আর এইরকমই আজকালকার জামানার ইসলাম দ্রোহী যারা ইসলামের শত্রু নাস্তিক বেদিন মুনাফিক মুসলিম সমাজ যারা আছে তারা বলে কোরআন 1400 বছর আগে পচা সরা বই, আজকাল পৃথিবী এত এগিয়ে চলে গেছে, সায়েন্স টেকনোলজির যুগ, আজকাল ইলেকট্রনিকের যুগ, এই যুগে আবার কোরআন সমস্যার সমাধান কি করে দিতে পারে? এরা সেই কাফেরদের মতই, কোনো পার্থক্য নেই। যারা বলতো আসাতিরুল আউয়ালিন, কোরআন হচ্ছে প্রাচীন যুগের উপকথা, মানে ইচ্ছা কাহিনী বানানো কথাবার্তা, এসব কথার কোনো ভিত্তি নেই, এসব আল্লাহর আল্লাহর নাজল কৃত নয়, আর এসব আমাদের সমস্যার সমাধান করতে পারে না। আল্লাহ পাক সতর্ক করছেন, সানাসে মহু আলাল খুরতুম, ওয়াসামা ইয়াসা মানে দাগ দিয়ে দেওয়া, দাগিয়ে দেওয়া, আর খুরতুম মানে সুড় হয়, সুড় কিসের হয়? হাতের হয়। আল্লাহ পাক রব্বুল বলছেন ওই ব্যক্তি, যেই ব্যক্তির মধ্যে এই খারাপ 10টি গুণ আছে আর যে বলে কোরআন হচ্ছে প্রাচীন যুগের উপকথা, এইসব মিথ্যা কিচ্ছা কাহিনী, তার সুড়ের উপর আমি দাগিয়ে দেব। সানাসে মহু আলাল খুরতুম, সুড়ের উপর, তার সুড় কোথায়? সুড় মানে এখানে নাক কে বোঝানো হয়েছে, তার নাসিকে আমি দাগিয়ে দেব, নাকে দাগ দেব, মানে এর মানে আবার কি হলো তাহলে? তাহলে সুড়কে নাকের অর্থে নিলাম, আর নাকের ওপর আল্লাহ পাক দাগ দিতে চেয়েছেন ওই কাফের নাকের ওপর দাগ দেওয়া মানে এটা বলা হয়েছে যে দুনিয়াতে তাকে লাঞ্ছিত করব। নাকের ওপর যদি দাগ থাকে এখানে তাহলে সকলের নজরে আসবে, আরে শরীরের গায়ে এদিক ওদিক যদি দাগ দাগ থাকে তো একটু ঢেকে ঢুকে রাখা যাবে, হাতে পায়ে কোনো দাগ থাকবে, কিন্তু নাকের ওপর দাগ থাকলে ও ঢেকে রাখা যাবে, নজরে পড়বে পড়বে। তো এমন ভাবে লাঞ্ছিত করব যে সবার সামনে তার মুখোশ খুলে দেবো। সানাসে মালাল খুরতুমের একটি অর্থ দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়াতে এই কাফেরকে আমি লাঞ্ছিত করব, সবার কাছে অপদস্থ হবে, স্পষ্ট উঠবে বিশ্ববাসীর কাছে যে এরা জালেম ছিল, এ আবু জাহাল আবু লাহাব ওয়ালিদ বিন মুগিরা উতবা শাইবা রাবিয়া, স্পষ্ট হয়ে উঠে যে সারা বিশ্ববাসীর কাছে যারা অপরাধী ছিল, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রহমতুল্লিল আলামিন বিশ্ব জাহানের রহমত স্বরূপ তাদের জন্য এসেছিলেন, এবং তাদের ঘরে তাদের বাড়িতে তাদের শহরে এসেছিলেন, তারা তাকে অস্বীকার করেছে, তার কদর করেনি তারা, স্পষ্ট হয়ে গেছে। আরেকটি অর্থ হচ্ছে কিয়ামতের কথা বলা হয়, সানাসেমু আলাল খুরতুম, নাখের ডগাই দাগিয়ে দেব, মানে জাহান্নামের আগুন দিয়ে দাগ দেব, জাহান্নামের আগুনে শাস্তি দেব, কালো করে দেব তাদের চেহারা, এই কথা বলা হয়েছে এই আয়াতে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সত্য ঘটনা, সত্য কাহিনী বয়ান করেছেন, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালাতের পূর্বে ঘটেছিল। এই ঘটনা কোথায় ঘটেছিল এই নিয়ে দুটি মত আছে, আর কোথায় ঘটেছিল এটা জানি আর না জানি, আসল ঘটনা জানলেই যথেষ্ট নসিহতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআনে যত ঘটনা বয়ান করেছেন সাধারণত জায়গা স্থান ওই সব বয়ান করতে চাননি, কারণ আসল ঘটনা কোরআনে কেরিমে যা বয়ান করা হয়েছে তা সত্য, এবং সত্য ঘটনা থেকে যা শিক্ষণীয় বিষয় আছে জায়গা জানেন আর নাই জানেন, সে ভারতেই ঘটুক আর আরবে ঘটুক আর আজমে ঘটুক আর সিরিয়াতে ঘটুক সামে ঘটুক আর এমানেই ঘটুক, যেখানকারই ঘটনা হোক না কেন আসল ঘটনা থেকে আপনি শিক্ষা নিতে পারবেন এবং আপনার জীবনের সংশোধন করতে পারবেন যে আমি এরকম হইলে আমার উপর এরকম বিপদ আসতে পারে, আমি যদি এরকম ভালো হই তাহলে আল্লাহ পাকের এরকম আমার উপর রহমত হইতে পারে। এইটুকু শিক্ষা নেওয়া ঘটনা থেকে, ভালো শিক্ষা নেওয়া এবং খারাপ যেসব দিক রয়েছে সেগুলি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। তো এই ঘটনা হচ্ছে বাগানের মালিকদের ঘটনা। এই ঘটনা আমরা ছোটকালে যখন প্রথম বক্তব্য ট্রেনিং করতাম তখন প্রথম এগুলো দিয়ে শুরু করতাম, ছোট্ট একটা ঘটনা বয়ান করতে হবে, পাঁচ মিনিটের সময় দেবে আর ওটা দিয়ে শুরু করতে হবে বাগানওয়ালাদের ঘটনা বলে। এই বাগানওয়ালারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এবং ঈসা আলাইহিস সালামের পরের জামানার এই ঘটনা তারা আহলে কিতাব ছিল। একটি মত হিসাবে তারা ইয়ামানের সানা যে রাজধানী আছে বর্তমান রাজধানী সানা, সে সানা থেকে মাত্র 6 কিলোমিটার দূরে তাদের বাসস্থান ছিল, এলাকা ছিল, এই বাগান ছিল ওখানে, আর বাগানের মালিকরা ওখানে বাস করতো। আর একটি মত কেউ কেউ বয়ান করেছে যে এটি আবেসিনিয়া হাবসার ঘটনা, হাবসাতেও খ্রিস্টানরা বাস করত, সেখানকার ঘটনা। যাই হোক, এই ঘটনা ছিল বাগানওয়ালাদের ঘটনা। বাগানের মালিক প্রথম যে বৃদ্ধ মালিক ছিল তার কয়েকজন ছেলে ছিল, এই বাগানের মালিক আল্লাহওয়ালা মানুষ ছিল, সে বাগানে বিভিন্ন রকমের ফল হইতো, আঙ্গুর হইতো, বিভিন্ন রকমের আরো ফল ছিল, সে সব ফল থেকে এবং তাতে চাষাবাদ হইতো, সেখান থেকে ফসল আসতো, জমি জায়গার মালিক ছিল। কি হচ্ছে, এগিয়ে চলে আসেন, যদি জায়গার অভাব হয় তাহলে এগিয়ে আসেন, এসি চলছে বা খুলছেন কেন বাইরে। তো এই বৃদ্ধ মানুষ এক বছরের ছেলে মেয়েদের খাবারের ব্যবস্থা ওই বাগান থেকে রেখে নিয়ে বাকি যেটা বাঁচত আল্লাহর রাস্তায় দান করে দিত, গরিব মিসকিনকে দান করত, এবং দান করার পন্থা সম্পর্কে তাফসীর কিতাবাদি বিভিন্ন পন্থা এসেছে, সেগুলি অত খুঁটিনাটি না জানলে ছিল, এক কথা সে আল্লাহর রাস্তায় বাকিটা দান করে দিত। যারা আসত যেদিন বাগান থেকে ফল পাড়ত সেদিন যত মিসকিন আসতো সকলকে দিত, এবং তারপরে আল্লাহর যে হক রয়েছে সেসব হক আদায় করতো, পাড়া প্রতিবেশীর হক রয়েছে সেসব হক আদায় করতো, আত্মীয় স্বজনের হক আছে সেসব হক আদায় করতো। যখন এই বৃদ্ধ মারা গেল, বাগানের মালিক শতলোক মারা গেল, তার ছেলেরা বেশি চতুর, অতি চালাক, ওরা বলে যে আমার বাবা নির্বোধ বোকা ছিল। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহ তাদের এই ঘটনা বয়ান করতে গিয়ে বলেছেন তাদের মন্তব্যের কথা, যে তারা তাদের বাবা সম্পর্কে কি বলল, যে বলছে কালু লাকাদ কানা আবুনা আহমাক, আমাদের বাবা আহমক লোক ছিল, আহমক বুঝেন তো আমাদের ভাষা বুঝে না, মানে বেকুফ লোক ছিল, বুদ্ধি কম ছিল। আজকাল স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কিছু ছেলেরা পড়ে যান্ত্রিক সভ্যতার যুগে বাবা যদি দিনদার ধার্মিক হয় আর যদি নামাজের পাবন্দী করতে বলে, যদি মেয়েকে বলে পর্দার পাবন্দী করতে, তারপরে ওই বাবা সম্পর্কে, বাবা অত্যন্ত জ্ঞানী মানুষ, আল্লাহওয়ালা মানুষ, পরেশগার মানুষ, এবং সবচেয়ে জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর দিনের পাবন্দী করে, আল্লাহ কোরআনে কেন বলেছে। আজকালকার ছেলেরা কি মন মানসিকতা নিয়ে বড় হচ্ছে চিন্তা করতে পেরেছেন আপনি? বাবা বৃদ্ধ হয়ে গেছে, হয়তো বেঁচে আছে, আর কিছু করতে পারবে না আমাদের, এখন আমরা স্বাবলম্বী হয়ে গেছি, এখন আমরা স্বাবলম্বী হয়ে গেছি, এখন আমরা আয় উপার্জন করতে পারছি, অথবা বাবা মারা গেছে, আমার বাবা না দুনিয়া সম্পর্কে কিছুই খোঁজ রাখতো না, আমার আব্বার ওই বুদ্ধির অভাব ছিল, আমার আব্বা আমাদেরকে ওই মাদ্রাসায় দিয়ে দিয়েছে, ফকিরা বিদ্যাতে দিয়ে দিয়েছে, হ্যাঁ আমার আব্বা আমাদেরকে হাফেজ করেছে, যদি আমাদেরকে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি দিত, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতো, তো কত না আমরা উন্নতি করতাম দেখছেন, অথবা যদি আমাদেরকে এইরকম পড়ার সুযোগটা দিত, এইরকম অনেক ভালো ভালো স্কুল ছিল সেগুলিতে যদি পড়াইতো তাহলে আমরা অনেক এগিয়ে যেতে পারতাম, আমাদেরকে সাধারণ স্কুলে পড়িয়েছে, আমাদের যদি ওই মিশনারি স্কুলে দিত, ওই খ্রিস্টানদের যে মিশনারি স্কুল আছে সেখানে দিত, তাহলে আমরা অনেক এগোতে পারতাম। অথচ বাবা তাদের চাইতে অনেক বেশি জ্ঞানী, জানে যে খ্রিস্টান মিশনারি স্কুলে দিলে আমার ছেলে খ্রিস্টান হয়ে বেরিয়ে আসবে, সুতরাং আমার ছেলেকে আগে মুসলমান রাখতে হবে, তারপরে তাকে দুনিয়ার শিক্ষা দিতে হবে, এমন জায়গায় আমাকে পড়াইতে হবে যেখানে ডাক্তার হইলো মুসলিম ডাক্তার হয়ে বেরিয়ে আসে, নাস্তিক আর বেদিন, খ্রিস্টান ডাক্তারের প্রয়োজন আমার নেই, মুসলিম ডাক্তার হয়ে আসে, দারোগা হয়ে আসবে, অফিসার হয়ে আসবে, মন্ত্রী মিনিস্টার হবে আমার ছেলে, কিন্তু মুসলিম যেন হয়ে আসে। বাবা এইসব চিন্তা করেছে, কিন্তু ছেলে বোকা ছেলে এতদূর চিন্তা না করে নিজের বাবাকে বোকা মূর্খ আহমক বলে। তো এইরকমই এই লোকগুলি ছিল, এই যুবকরা, তারা কি বললো, বললো লাকাদ কানা আবুনা আহমাক, এত ফকির মিসকিনকে দেয় নাকি, আর দেওয়ার দরকারই বাকি, আর জানাবারই কি দরকার, চুপচাপ থেকে বাগান থেকে আমরা ফল কেটে নিয়ে চলে আসব, ফসল কেটে নিয়ে চলে আসব, ফল পেড়ে নিয়ে চলে আসব, জানাবার কি প্রয়োজন ছিল, বাবা জানিয়ে দিত, ঘোষণা করে দিত যে আজকে আমরা বাগানে ফল পাড়তে যাব, আজকে আমাদের কাটা মারা হবে, ফকির মিসকিন যা আসবে সবকে দেব। এরা না জানতে দেবে না, চুপচাপ রাতারাতি যুক্তি করলো যে রাতে গিয়ে আমরা গাছের ফল পেয়ে তাদের বের হওয়ার আগে আল্লাহ পাক বাগানকে জ্বালিয়ে ছারখার করে দিয়েছে, বাগানকে জ্বালিয়ে ছারখার করে দিয়েছে। সকালবেলা যাচ্ছে বাগানের কাছে, অন্ধকার হয়েছে, মানে সকাল এখনো সকাল হয়নি, ভোর রাত্রে ফজর আগে যাচ্ছে, অন্ধকার অন্ধকার হয়েছে বাগান, আরে বাগানে রাত দিন আসি খুব সহজে আসি, বাগান খুঁজে পাই না কেন, বাগান নেই কেন, বাগানের জায়গায় এসে দেখছে খালি জ্বলে পড়ে আছে, কিছুই নেই, বাগান নাই কেন। প্রথম বলল যে ইন্নাল্লাহ দল্লন, মনে হয় রাস্তা ভুলে গেছি আমরা, রাস্তা হারিয়ে গেছি, আমাদের দেশে রাত্রে রাস্তা ভুলে যেত না, মানুষ ভুলে গিয়ে কোথায় থেকে কোথায় চলে যেত, এটাকে অনেকে বলতে ভোলাতে ভুলিয়ে দিয়েছে, জানি না আপনার দেশে কথা আছে কিনা, মানে জিন ভোলাতে ভুলিয়ে দিয়েছে। তো যাই হোক, এসব ভুল কথাবার্তা, যাই হোক, ওরা প্রথম বলল যে রাস্তা ভুলে গেছি, পরে আবার চিন্তা ভাবনা করে দেখছি যে কোন দিকে বাগান হইতে পারে, কোন দিকে বাগান, বাগান তো এখানেই ছিল, আর রাস্তা কেন বলবো, রাস্তা ভুলিনি, বল না মারবো না, আমরা কপাল পোড়া, হাই পোড়া কপাল, কি করেছি আমরা, খারাপ নিয়ত করেছি, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, বুঝতে পেরেছি। তারপরে খুব তওবা করা শুরু করলো এবং এক অপরকে তিরস্কার করা শুরু করলো, ভাইয়েরা চার পাঁচ ভাই যা আছে তিরস্কার করা শুরু করলো, বলছে তুই তো ইকরাত করেছিস, প্রথম যুক্তি তুই দিয়েছিস, ও বলছে তোকে জবরদস্তি করেছিলাম নাকি, তুই কেন মত দিলি, এই এক অপরকে মালামত করা তিরস্কার করা শুরু করলো। আল্লাহ পাক রব্বুল তাদের ঘটনা বয়ান করেছেন, শেষখানে তারা তওবা করলো, আল্লাহ পাক বলেন যে ঠিক আছে তোমাদের তওবা তো কবুল হলো, কিন্তু আল্লাহর আযাবে যে বাগান গেছে আর বাগান ফিরিয়ে পাবে না, কাযালিকাল আযাব ওয়াল আযাবুল আখিরাতে আকবার, এই তো দুনিয়ার আযাব দিলাম, আখিরাতের আযাব আরো বড় শক্ত আছে, যদি তোমরা আখিরাত সম্পর্কে জানতে তাহলে আরো সতর্ক হইতে। আল্লাহ পাক বলছেন যে আমি বাগানওয়ালাদেরকে যেমন করে পরীক্ষা করেছিলাম, যে তারা যখন অসৎ নিয়ত করেছিল তাদের বরকত ছিনিয়ে নিয়েছিলাম, তাদের বাগানকে আমি ধ্বংস করে দিয়েছিলাম, মক্কার কাফের মুশরিক কুরাইশদেরকে ওই রকমই পরীক্ষার সম্মুখীন করব আমি। মক্কার কাফেরদের কাফেরদেরকে আল্লাহ পাক ওই রকমই পরীক্ষা করলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুতা একবার বদ্ধ পরিকার হয়ে গেল, যে নবীকে ঠেকাতেই হবে, ইসলামের দাওয়াত বন্ধ করতেই হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্ভিক্ষ দিলেন মক্কায়, সাত বছরের দুর্ভিক্ষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদ্দুয়া, আল্লাহর নবী দোয়া করেন, আল্লাহুম্মা জাল আলাইহিম সেনিনা কাসেনি ইউসুফ, আল্লাহ এই মক্কার মুশরিক কাফের যারা আমার বংশ আত্মীয় হওয়া সত্ত্বেও এরা ইসলামের দাওয়াত তো কবুল করলো না, বরং আমাদের সাথে এত শত্রুতা করলো, আমার অনুসারী মুমিন মুসলিমদের এত জুলম অত্যাচার নির্যাতন শুরু করলো, আল্লাহ এদের উপর দুর্ভিক্ষ তুমি চাপিয়ে দাও, দুর্ভিক্ষর আজাব, অনাহারের আজাব, কাসিনী ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের জামানায় যেমন সাত বছরের দুর্ভিক্ষ হয়েছিল, এরকম আজাব চাপিয়ে দাও। এমন হয়েছিল মক্কার মুশরিক কাফেররা কিছুই খেতে পেত না এবং অনাহারে থাকতে পারতো না, ছটপট করতো, যখন মানুষ খুব অনাহারে থাকে তখন আকাশের দিকে তাকালে চোখ আন্ধা আধার হয়ে যায় বলে, চোখ অন্ধকার হয়ে যায় বলে না, পীড়া তাড়ানায় ধোঁয়া ধোঁয়া মনে হইতো, আল্লাহ পাক বলেছেন ইয়াউমা তাতিস সামা বিদুখানি মুবিন, ওই দিনকে স্মরণ করো যেদিন আসমান স্পষ্ট ধোঁয়া প্রকাশ করবে, মানে ধোঁয়া মনে হবে, এতে একটি তফসির হচ্ছে এই, আরেকটি তফসির হচ্ছে কিয়ামতের কাছাকাছি যখন পৃথিবী ধ্বংস হওয়ার সময় আসবে তখন আসমানে ধোঁয়া ধোঁয়া মনে হবে এবং পৃথিবী ধ্বংস হবে। যাই হোক, এখন আয়াতগুলি তর্জমা করি, যে ঘটনার কথা বললাম যে বাগানওয়ালাদের ঘটনা, ইন্না বালাও নাহুম কামা বালাও না সাহাবাল জান, আল্লাহ পাক বলছেন যে নিশ্চয় আমি তাদেরকে পরীক্ষায় ফেলেছি, কাদেরকে, মক্কার মুশরিকদেরকে, কাফেরদেরকে, মক্কার কাফেরদেরকে পরীক্ষায় ফেলেছি বা পরীক্ষা করেছি, কামা বালাও না সাহাবাল জান্না, যেমন আমি পরীক্ষা করেছিলাম বাগানের মালিকদেরকে, জান্না মানে বাগান আর আসহাব মানে যারা বাগানওয়ালা মানে বাগানের মালিক, যারা কখন পরীক্ষা করেছিলাম বাগানওয়ালাদেরকে, ইজ আকসামু যখন তারা শপথ করে বলেছিল, লায়াসরে মুন্না মুসবেহিন, ভোর হতে হতেই তারা বাগানের ফল পেড়ে নিয়ে চলে আসবে, সকাল হওয়ার আগে আগে বাগানের ফল পেড়ে নিয়ে চলে আসবো, এবং যাতে কোনো ফকির মিসকিন টের না পায় যে কখন বাগান থেকে ফল পাড়লাম, ফসল কাটলাম, ওয়ালা ইস্তাসনুন, এবং তারা ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ ভোরের আগে আগে পেড়ে নিয়ে চলে আসবো, যদি ইনশাআল্লাহ বলতো তবু আল্লাহ পাক হয়তো মাফ করে দিত, এই কথা আল্লাহ বলছেন, ওয়ালা ইস্তাসনুন, ইনশাআল্লাহ বলেনি, তাহলে ইনশাল্লাহ যারা বলেন না তাদেরকে এখানে সতর্ক হওয়া উচিত, এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। আজকাল অনেক মুসলিম ইনশাল্লাহ বলেন না, কেউ তো বলে না গাফিলতিতে, কেউ বলে না অজ্ঞতার কারণে, জানে তবু বলে না মানে গাফিলতিতে, তাই না? আর কিছু লোক আছে জানে না অজ্ঞতার কারণে বলে না, যে যে কোনো ভবিষ্যতের কথা বললে কি বলতে হবে, ইনশাল্লাহ যাব, ইনশাল্লাহ বাড়ি যাব, ইনশাল্লাহ ছুটি যাব, ইনশাল্লাহ দেখা করব, ইনশাল্লাহ দিয়ে দেবো, ইনশাল্লাহ বলতে হবে না, ইনশাল্লাহ বলে না, অজ্ঞতায় বলে না, না গাফিলতিতে বলে না। আর এক শ্রেণীর লোকেরা আছে যারা ইনশাল্লাহ বলাকে মানহানি মনে করে, ইনশাল্লাহ বলবো বুঝে নিবে যে আমি মুসলমান, হ্যাঁ এমন কথাবার্তা বলবো যাতে বুঝতেই না পারে যে আমি মুসলমান, আল্লাহর নাম পর্যন্ত নেব না কোনো কথাই। আজকাল যেসব প্রচার মাধ্যমে আলোচনা হয়, ইসলামিক আলোচনা ছাড়া বাকি আলোচনাগুলি, সেগুলিতে দেখেন প্রাকৃতিক প্রাকৃতিক দুনিয়ার দুনিয়া, আল্লাহর নাম পর্যন্ত নেই। মেডিকেলের আলোচনা হচ্ছে, সায়েন্সের আলোচনা হচ্ছে, আল্লাহর নাম পর্যন্ত নেই, যাতে টের না পায় যে মুসলমান বলছে, এটা মুসলমান বুঝতে না পারে কি ইমানের আশ্চর্য দুর্বলতা। ওয়ালা ইয়াস্তাসনুন, তারা ইনশাআল্লাহ বলে নিয়ে জন্য, ফাতাফা আলাইহা তায়ফুম মির রব্বিকা, আল্লাহ পাক বলছেন হে নবী সুতরাং আপনার রবের পক্ষ থেকে এক আযাব এসে আপতিত হইল, তায়ফুন মানে আযাব, এক আযাব এসে পড়লো তাদের উপর ওই বাগান, আলাইহা মানে ওই বাগানের উপর, ওহম নায়মুন, সেই সময় তারা ঘুমিয়েই ছিল, ওই যে রাত্রে যুক্তি করেছে যাবো ঘুমিয়েই ছিল, আর আযাব এসে গেছে ওই বাগানের উপর, পাস বাহাত কাসরিম, সুতরাং ওই বাগান কেটে নেওয়া, বাগান কেটে নেওয়া বা বাগানের ফল পেড়ে নিয়ে যে ধ্বংস হয়ে যায় গাছ বা ফসল, ফসল কেটে নিয়ে যায় একবারে যেমন মাঠ পড়ে থাকে ওই রকম অবস্থা হয়েছে, কাসরিম, সারিম মানে টুকরো টুকরো করে দেওয়া হয়, ওরে চূর্ণ বিচূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন ওই বাগানকে, এই রকম হয়ে গেছে সকালে সকালে, যখন ভোর হতে যাচ্ছে তখন এক অপরকে ডাক দিচ্ছে, এক ভাইয়ের বাড়ি পাশাপাশি বাড়ি, এক ভাই উঠে এই চল 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 যেতে হবে বাগানে যেতে হবে, চল ফল ফল পাড়তে যেতে হবে, ফসল কাটতে যেতে হবে, অনেক দু আলাহার সে কোন, চলো তোমাদের খেতে চলো সকালে সকালে, ভোরে ভোরে তোমাদের সকালে চলো, এন কুনতুম সারেমিন, যদি তোমরা ফসল কাটতে চাও বা ফল পাড়তে চাও, সারেমিন সংগ্রহ করতে চাও, আরোহণ করতে চাও, এসব বিভিন্ন অর্থ লোকেরা করেছেন, সারামে আসরাম মানে কাটা আসলে, ফান্তালাকু, তারা চলতে শুরু করলো, হাঁটতে শুরু করলো, অহমিয়া তাখাফাতুন, চুপি সুরে চুপচাপ আস্তে আস্তে করে হাঁটছে, চুপি সুরে কথা বলছে, তাখাফাতুন, আস্তে আস্তে করে কথা বলছে, আশেপাশে গরিব মিসকিন আছে, যদি জানতে পারে যে কারা যাচ্ছে রে, ওই তো বাগানের মালিকরা যাচ্ছে, কোথায় যাচ্ছে বাগানের দিকে, তাহলে আমাদের পিছনে পিছনে ছুটে আসবে বাগানে, আর যখন ফল পারবো যখন ফসল কাটবো তখন ওরাও চাইতে আসো, লজ্জাতে দিতে হবে, আর আব্বা দিয়েছে আমাদেরকে দিতে হবে, না জানতে দেবো না, এটা খাফাতুন, চুপি সুরে তারা কথা বলছে এবং হেঁটে যাচ্ছে ওই বাগানের দিকে, কি জন্য চুপি সুরে তারা কথা বলছিল, আল্লাহ ইয়াদখুলান নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন, আজকে যেন তোমাদের কাছে মানে এই বাগানে কোন মিসকিন প্রবেশ না করতে পারে, কোন গরিব মানুষ না আসতে পারে, ওয়া গাদাও আলা হারদিন কাদেরিন, এবং ভোরে ভোরেই তারা চললো, গাদাও ভোরে ভোরেই তারা চললো, আলা হারদিন কাদেরিন, হারদিন মানে কুওয়াতিন, তাদের ক্ষমতায় তারা সক্ষম নিজেকে মনে করে, মনে করলো যে আমরা যে যুক্তি করেছি পরামর্শ করেছি এতে আমরা সক্ষম, এবং আমরা নিজের ফল পেড়ে নিয়ে আসতে পারবো, ফসল কেটে নিয়ে আসতে পারবো, এক পয়সা একটা দানা একটা ফলও কোনো ফকির মিসকিনকে দেবো না, আর খুব তাড়াতাড়ি আমরা শুকিয়ে যাব, যারা যাকাত দেয় না তারা ওই রকম, এক লাখ রিয়াল থাকে আড়াই হাজার রিয়াল চলে যাবে, আড়াই হাজার রিয়াল থাকলে আমার অনেক টাকা হবে, আর যদি কারো যদি আরো বেশি থাকে দুই চার পাঁচ লাখ যারা আছে অনেক টাকা ব্যবসা করে, এই টাকাতে আমার একটা অনেক কিছু হতে পারে, একটা গাড়ি কিনতে পারবো, কেন যাকাত দেবো আমি, বাবা মাকে দেবো কেন, এত টাকা মাসে দিই কেন দেবো আমি, খরচ দেবো না তাদের, এইভাবে যারা আত্মীয় স্বজনকে দেয় না, যেখানে আল্লাহ পাক খরচ করতে বলে সেখানে খরচ করে না, দিনের ক্ষেত্রে খরচ করে না, মসজিদের খেদমতে খরচ করে না, দিনের দাওয়াতের ক্ষেত্রে খরচ করে না, তারা মনে করে যে এতে অনেক লস আমাদের হয়ে যাবে, সকালে সকালে তারা একবারে বদ্ধপরিকার হয়ে সংকল্পবদ্ধ হয়ে যখন তারা পৌঁছিল, ফালাম্মা রাওহা, যখন এই বাগানকে দেখলো, কিছুই পাচ্ছে না তো বাগান, বাগানের যেখানে লোকেশন সেখানে এসে দেখছে বাগান নেই, কালু, তখন আফসোসে তারা বলল ইন্নালা দলন, আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, দল মানে গোমরা হওয়া, মানে ইমানের ক্ষেত্রে রাস্তা হারানোকেও গোমরা হওয়া বলে দলন বলে, আর দলন মানে দুনিয়ার কোন রাস্তা হারিয়ে দেওয়াকেও দলন বলে, জল্লানি তারিক মানে রাস্তা হারিয়ে ফেলেছে, এখানে ও দুনিয়ার ক্ষেত্রে রাস্তা হারিয়ে ফেলাকে উদ্দেশ্য করেছে, আর সূরা ফাতিহাতে গায়রুল মাগদুব আলাইহিম ওয়াদ দাল্লিন, দাল্লিন ওখানে মানে যারা ইমান ইসলামের রাস্তা হারিয়ে ফেলেছে, তৌহিদের রাস্তা হারিয়ে ফেলেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা হারিয়ে ফেলেছে, খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে ওখানে, আর মাগদুব আলাইহিম বলে বোঝানো হয়েছে ইহুদিদেরকে। ইন্নালাদাল্লুন মানে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, বাগান অন্যদিকে আছে, এই অন্ধকারে কোন দিক থেকে কোন দিকে আমরা চলে এসেছি। তারপরে বলছে বাল নাহনু, একটু পরে চিন্তা ভাবনা করার পরে বলছে বাল না, বরং নাহানু মাহরুমুন, আমরা কপাল পোড়া, আমরা বঞ্চিত আজকে আল্লাহর রহমত থেকে, বাগান নেই, পুড়ে জ্বলে শেষ হয়ে গেছে। কাল আউসাতহম, তাদের মধ্যে তিন চার ভাই যে ছিল, তাদের মধ্যে যে ভালো মানুষ, আউসাতহম এর তাফসীর বলছেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা খিয়ারহম, মানে ওদের মধ্যে যে ভালো, তিন চার ভাই থাকলে একজন তো একটু ভালো হবে, যে নিষেধ করেছিল যে না না, যাক আব্বা যা করেছে করি না, কেন করতে যাবে, যা কিছু মিসকিন নেবেন একটু কম করে দেবো, কিন্তু দিব কিছু দেবো, একেবারে মিসকিনকে মসজিদ করে দেবো এটা করবো না, আব্বা কিছু করতো আমরা একটু কমই করলাম না হয়, এ বুঝিয়েছিল একটু ভালো মানুষ যে ছিল ওদের মধ্যে। বললো আলাম আকুল্লাকুম, তোমাদেরকে বলিনি, আলাম আকুল্লাকুম, তোমাদেরকে কি আমি বলিনি, লাউলা তুসাব্বিহুন, যে আল্লাহর তসবিহ কেন করো না, সুবহান আল্লাহ বলো, তসবিহ করা মানে আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহর দান, সুতরাং আল্লাহর দান থেকে গরিব মিসকিনকে কিছু দিলাম, আগেও তোমাদের বলেছিলাম যে এরকম করিও না, এত কৃপণত করিও না। কালু, তখন তারা বলো সুবহান রব্বেনা, এখন আল্লাহর তসবিহ করা শুরু করলো, সুবহান রব্বেনা, আমাদের রবের পবিত্রতা ঘোষণা করছি, ইন্না কুন্না জালিমিন, আমরা সকলে জালেম হয়েছি, জুলুম করেছি আল্লাহ, মানে আমরা গুনাহ করেছি, আমরা অসৎ নিয়ত করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। সুবহান রব্বেনা ইন্না কুন্না জালিমিন, আর এই রকমের দোয়া ছিল ইউনুস আলাইহিস সালামের। দেখেন ওতেও কিন্তু দুটি বিষয় আছে, আর একটি বিষয় তাওহীদ আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিম, দেখেছেন, ওতে শুধু অতিরিক্ত আছে লা ইলাহা ইল্লা আনতা, মানে কালিমা তাওহীদ আছে, আল্লাহ তোমার ছাড়া কেউ সত্য মাবুদ নেই, সুবহানাকা এরা বলেছে সুবহান রব্বেনা, আর সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিম, এখানে আছে ইন্না কুন্না জালিম, আমরা জুলুম করেছি। তাহলে ইউনুস আলাইহিস সালাম যেই দোয়া দিয়ে তওবা করেছিলেন, যে দোয়া পড়েছে আল্লাহ পাক মাছের পেট থেকে উদ্ধার করেছেন, সেই রকম দোয়া পড়া শুরু করলো, পরে তওবা করে সুবহান রব্বেনা ইন্না কুন্না যালিমিন, ফাকবালা বাযুন আলা বাযিন ইয়াতালাওমুন, তারপরে তারা যে কয়েক ভাই তারা একে অপরকে তিরস্কার করা শুরু করলো, ভর্ৎসনা যাওয়া শুরু করলো, তুই তো খারাপ, তোর জন্য তো হয়েছে, তুই এত বাড়াবাড়ি করেছিস, তুই আমাদেরকে নিয়েছিস, আমাদের অত মন ছিল না, আমরা মনে করছিলাম যে ফকির কো দেবো, আমরা ওই করবো, একে অপরকে এরকম মালামত করা, মালামত মানে তিরস্কার করা বা ভর্ৎসনা করাকে বলা হয়। কালু ইয়াওয়াইলানা ইন্না কুন্না তাগিন, তারপরে তারা বলতে লাগলো যে হে দুর্ভোগ আমাদের, ইয়াওয়াইলানা মানে হে আমাদের দুর্ভোগ সর্বনাশ, ইন্না কুন্না তাগিন, আমরা সীমা লঙ্ঘন করেছি, আসা রব্বনা আন ইউবদিলানা খাইরা মিনহা, হতে পারে আমাদের রব প্রতিপালক আমাদের কি এর চাইতে উত্তম প্রতিদান দেবেন, এর চাইতে ভালো বাগান আল্লাহ দেবেন আমরা যদি তওবা করি, আল্লাহর দিকে ফিরে আসি, ইন্না ইলা রব্বিনা রাগিবুন, নিশ্চয় আমরা আমাদের রবের দিকে ধাবিত হয়েছি, আল্লাহ তওবা করেছি, আর আমরা কৃপণত করব না, আর আমরা গুনার উদ্দেশ্য করব না, আর আমরা আমার বাবা যেভাবে নেক কাজ করতেন সেই নেক কাজে আমরা বাধা সৃষ্টি করব না, বরং ওই নেক কাজকে আমরা চালিয়ে যাব। কাযালিকাল আযাব, এখন আল্লাহ পাক বলছেন, তাদের কথা শেষ হলো, আল্লাহ বলছেন এই রকমই আল্লাহর আযাব এসে থাকে, অনুরূপ আযাব হয়ে থাকে, ওয়ালা আযাবুল আখিরাতে আকবার, এ তো দুনিয়ার আযাব ছিল যে তোমাদের বাগান ধ্বংস হয়ে যায় তাতেই কত পেরেশান আছো, ওয়ালা আযাবুল আখিরাতে আকবার, পরকালের আযাবের চাইতে অনেক বড়, অনেক গুরুতর, মারাত্মক আল্লাহ পাকের আযাব রয়েছে, লাউ কানু ইয়ালামুন, তারা যদি জানতো যে পরকালে কত শাস্তি হবে তাহলে তারা সংশোধন করে নিত, দুনিয়ায় তেও সংশোধন করে নিত, এবং দুনিয়াতে কোনো পাপ করতো না, আখিরাতের জীবনকে সুন্দর করে নিত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন কারীম বোঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আমাদেরকে যেন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক যেন দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন, ও সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আচ্ছা, আমাদের বেশ কিছু ভাইরা বলেছেন যে আলোচনার শেষে প্রশ্ন উত্তরের ব্যবস্থা করতে, আসলে তাফসীর একটা সূরা তাফসীর দুই দিনে শেষ করা যায় না, দুই দিনে চেষ্টা করেছিলাম এই সূরাটা, কিন্তু হলো না, আরো বেশি 10-12টা আয়াত থাকলো যেটা আরেকদিন প্রয়োজন হবে, সুতরাং আমরা মনে করছি যে একটা সূরা এই 29 পারা সূরাগুলি দুই দিনে অথবা তিন দিনে যাতে একটা সূরা শেষ হয়ে যায়, আর তারপরে যে সময়টা বাড়বে তাতে প্রশ্ন উত্তর দেব, আর তাতেও যদি না হয় তো মাসে একদিন শুধু প্রশ্ন উত্তর দেব, কি খেয়াল, মাসে একদিন, মাসের শেষ সপ্তাহ প্রশ্নের উত্তর দিয়ে দেবো, তাহলে যত প্রশ্ন আছে লিখে নিয়ে আসবেন, কিন্তু কাজের প্রশ্ন, এমন প্রশ্ন নয় যে এই বাগানের ঘটনা কোথাকার ছিল, এগুলোর দরকার নেই। হ্যাঁ, অমুকের মায়ের নাম বাবার নাম কি ছিল, হ্যাঁ অমুকের বয়স কত ছিল, এসবে কোনো লাভ নেই। আসল ঘটনা যেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে সেসব বিষয় জানতে হবে, আসল মাসলা মাসাইল জানতে হবে, আকিদার মাসলা জানতে হবে, আমলের মাসলা ফেকার মাসলা মাসাইল জানতে হবে, কোরআন এবং হাদিস সহিহ যাইফ জানতে হবে। আজকে আজান হবে 49, আর এখন বাজে 38, 11 মিনিট আছে, 5 মিনিট উত্তর দেওয়া যাবে না খাবার আসতে বলবো, 5 মিনিট উত্তর দিচ্ছে, ঠিক আছে 5 মিনিট বলে। আল্লাহর কোরআনের আয়াতের কসম করা যাবে কিনা এই প্রশ্ন, এই প্রশ্নের উত্তর একটু ভালো করে শুনতে হবে। আল্লাহর কোরআনে করিম, যদি কোরআনে করিমের কসম মানে কোরআন আল্লাহর বাণী এই হিসাবে এই নিয়তে কসম করেন, তাহলে আল্লাহর কোরআন মখলুক নয় বরং আল্লাহর গুণ। যেমন রহমানের কসম করা যাবে, গাফফারের কসম করা যাবে, খালেকের কসম করা যাবে, আমি খালেকের কসম করছি, রবের কসম করা যাবে, এগুলো আল্লাহ পাকের গুণবাচক নাম। ঠিক তেমনি আমি কালামুল্লাহর কসম করছি, আল্লাহর আয়াতের কসম করছি, তাহলে জায়েজ, কারণ আল্লাহর গুণ, আল্লাহর আয়াত হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর গুণ। আর যদি বলেন কোরআনের কসম করছি মানে এই কোরআনের কপির কসম করছি, তাহলে জায়েজ নয়, কারণ কোরআনের কপি হচ্ছে এই কাগজ পেপার, আর এটা মখলুক সৃষ্টি, কোনো ফ্যাক্টরিতে কাগজগুলো তৈরি হয়েছে তারপরে তাতে প্রিন্ট হয়েছে, বুঝতে পারলেন? তাহলে যদি কেউ কোরআনের শপথ করে তাহলে জায়েজ নয়, কিন্তু যদি মানে কোরআন মানে কালামুল্লাহ আমি কসম করছি তাহলে জায়েজ, কালামুল্লাহ আল্লাহ পাকের গুণ, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা আলাইহিস সালাম আল্লাহ কালাম করেছেন কথা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ পাক কথা বলেছেন, সুতরাং আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের গুণ, আল্লাহ পাকের নামের যেমন কসম করা যাবে তেমনি গুণের কসম করা যাবে। ইনজেকশনের মাধ্যমে বাচ্চা নেওয়া বড় সমস্যার বিষয়। প্রথম কথা, এই রাস্তায় যেয়ে না, এই রাস্তা খুব মানে ভেজাল যুক্ত। আল্লাহ পাকের কাছে দোয়া করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দেন ভালো কথা, এক স্ত্রীতে না হয় আর আপনি মাশা আল্লাহ খুব ভালো আছেন, আপনার স্ত্রীর মধ্যে ব্যাধি তার কারণে বাচ্চা হচ্ছেন, আর একটি বিয়ে করেন, সুন্নত সম্মত কাজ করেন, দুটো তিনটি চারটি বিয়ে করা আল্লাহ পাক জায়েজ করেছেন, কিন্তু ন্যায় বিচার করতে হবে, ইনসাফ করতে হবে, সুবিচার কায়েম করতে হবে, জুলুম করলে কাল কিয়ামতে আসামির কাঠগড়ায় হাজির হবেন, এই পরামর্শ দেব। তারপরে যদি কেউ এই টিউবের বাচ্চা নেই, তাহলে এই বাচ্চায় যদি কনফার্ম হয় যে স্বামীরই বীর্য আছে তাহলে জায়েজ, আর যদি সামান্য সন্দেহ থাকে তাহলে জেনা, সামান্য সন্দেহ থাকে। আর যারা এসব কাজ করে তারা আল্লাহকে ভয় করে না, পরকালে চিন্তা করে না। আমার শ্বশুর এলাকায়, দিনাজপুরের কথা বলছি, সেই এলাকায় এক বাড়িতে তার স্ত্রীও ফর্সা আর তার স্বামীও ফর্সা, আর মেয়ে হয়েছে টিউবের মেয়ে জন্মেছে, আবার কালো সাঁওতাল, বুঝেন কিনা যারা উত্তরবঙ্গে তারা বুঝেন, সাঁওতাল চুকচুকে কালো, একবারে কালো, এত মেয়ে কালো, তো টিউবের বাচ্চা এত কালো কি করে হইলো, ওই হসপিটালে গিয়েছে, কোন কালোর যে বীর্য দিয়ে আল্লাহ পাক জানে। সুতরাং এই হচ্ছে জেনা, ওলামায়ে কেরাম বেশ কিছু শর্তের সাথে এরকম যদি হয় তো জায়েজ করেছেন, কিন্তু এখানে যেহেতু খুব বিপদ আছে, খাতরা আছে, সেজন্য ওই রাস্তা যেতে নিষেধ করব। আমরা শুনেছিলাম যে ভারতের বিহার স্টেটে একটা বড় ডাকাত ছিল, যে ওই মোটরসাইকেল নিয়ে ডাকাতি ছিনতাই করতো, ছিনতাই করে মোটরসাইকেল টান দিয়ে চলে গেল, এককালে করতো, আর করে সব টাকা পয়সা গরিব মিসকিনকে দান করতো। তো এইরকম কাজ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নয় করতো, লাভ গুনহার দ্বারা হয় না। একটি কায়দায় জেনে রাখেন, শরীয়ত নীতিমাল নীতিমালা, আল্লাহ পাকের কুরবাত মানে নৈকট্য লাভ গুনহার মাধ্যমে হয় না। সুদের টাকা, ঘুষের টাকা দান করা, দান করা আল্লাহ নৈকট্য লাভ, কিন্তু হারাম দিয়ে হবে নৈকট্য লাভ? হবে না। সুতরাং হারাম পয়সা আল্লাহর রাস্তায় ব্যয় করলে নেকি পাবে না, ও গুনাহগার, যে হারাম খেয়েছে, সুদ খেয়েছে, সুদ করেই থাকবে, ঘুষখোর ঘুষখোরই থাকবে, এবং ঘুষ খাওয়া সুদ খাওয়ার জন্য জাহান্নামে যাবে। আর যারা জানেন না, জানে না লোকটির হালালও ইনকাম আছে হারামও ইনকাম আছে, তারা নিতে পারে, নিয়েছে, কিন্তু যদি দেখা যায় লোকটির সমস্ত ইনকাম হারাম তাহলে নেওয়া যায় না। একটা লোকের সবকিছুই ইনকাম যদি হারাম হয় মানে সুদের কারবার ছাড়া আর কোনো কারবারই নাই, তাহলে তার কাছ থেকে চাঁদা নেওয়া যায় না। যেসব ভাইরা মনে হয় নামাজের জন্য চলে যাচ্ছে বা ডিউটির জন্য, তাদেরকে আপনারা ওইদিকে খাবার দিয়ে দেন। যদি বাস ছুটে যাওয়ার, আমাদের প্রশ্ন করেছেন এক ভাই যে আমার ডিউটি শেষ হয় 5টার সময়, সেই সময় যদি আপনি স্বাধীনভাবে নিজের গাড়িতে আসেন তাহলে আপনি ওখান থেকে নামাজ পড়ে আসবেন, আর যদি কোম্পানির গাড়ি হয় আপনার জন্য নামাজ পড়ার অপেক্ষা করবে না, গাড়ি ছেড়ে চলে আসবে, আর আপনি কষ্টে পড়বেন আর্থিক দিক থেকে, ডেলি 10 টাকা 5 টাকা খরচ করা আপনার জন্য কষ্টকর বিষয়, আল্লাহ বলছেন না। সুতরাং মাগরিব এসে একসাথে জমা করে নিতে পারবেন, বাসায় এসে ঘরে এসে বা যেখানে এসে নামাজ পড়তে পারছেন শহরে এসে নামাজ পড়বেন, ইনশাআল্লাহ তাআলা জায়েজ হবে। মাগরিব এশা জমা করা জায়েজ আছে বিভিন্ন ক্ষেত্রে, বৃষ্টির ক্ষেত্রে, সফরের ক্ষেত্রে, ওই রকম এইরকম ক্ষেত্রে জায়েজ আছে আশা করি। একবার বলছেন যে আমি সৎ মায়ের সাথে খারাপ ব্যবহার করেছি, সেটা আপন মায়ের সাথে অসৎ ব্যবহারের তুল্য কিনা? তুল্য যদিও না হয় কিন্তু কাবিরা গুনাহ, আর কাবিরা গুনাহর পরিণাম হচ্ছে জাহান্নাম যদি বিনা তওবায় থাকেন, এখনো সংশোধন করলেন না। কারণ সেটি আপনার মা না হলেও আপনার আব্বার স্ত্রী, সুতরাং আপনার আব্বা সামান্য যদি কষ্ট হয় তার স্ত্রীকে, তাহলে আপনার আব্বাকে কষ্ট হয়েছে। আর আব্বাকে যদি কষ্ট হয় তাহলে অবশ্যই অবশ্যই জাহান্নামে যেতে হবে। এমনিতে যে কোনো মমিন, বরং যে কোনো মমিন, যে কোনো মানুষকে কষ্ট দিলে তো জাহান্নাম। আল্লাহ পাক কোনো কাফের অমুসলিমকে কষ্ট দেওয়া জায়েজ করেনি। দেখুন চিন্তা করেন, এক স্তর হচ্ছে অমুসলিম, অমুসলিমকে কষ্ট দেওয়া কাবিরা গুনাহ, তারপরে হচ্ছে মুসলিম হাসে খুলেও কষ্ট দেওয়া কাবিরা গুনাহ, তারপরে হচ্ছে আত্মীয়, তারপরে হচ্ছে আপনার বাবার স্ত্রী, মায়ের কাছাকাছি, মা না হইলে খালার মতো, ফুফুর মতো, চাচির মতো, এরকম তো অবশ্যই। তাহলে কতটুকু কাবিরা গুনাহর পর্যায়ে গিয়েছে আপনি চিন্তা করুন এবং আল্লাহর হস্তে তওবা করুন। তওবার রাস্তা খোলা আছে। আর মানুষের হকের ক্ষেত্রে তওবার শর্ত হচ্ছে যে মাফ নিতে হবে, আপনার ওই সৎ মায়ের কাছে মাফ নিতে হবে। এমন নয় যে আল্লাহর কাছে শুধু তওবা করলেন আর আপনার সৎ মায়ের কাছে আপনি লজ্জায় অথবা অহংকারে আমি আবার সৎ মাকে অন্যায় করেছি এই কথা স্বীকার করবো তার কাছে গিয়ে, না মাফ হবে না, মাফ হবে না, মাফ নিতে হবে তার সামনে গিয়ে স্বীকার করে। বিসমিল্লাহ সম্পর্কে শেখ এখানকার একজন বড় শেখ, আমি ওই পবিত্রতা সম্পর্কে যে বইটি গত বছর বিতরণ করা হয়েছে সেই বই এই মশলা আছে, বলেছেন যে যখন বাথরুমে ঢুকবেন তখন বিসমিল্লাহ বলে ঢুকবেন, আর এ নিয়তে ঢুকবেন যে এটি আমার বিসমিল্লাহ, ওজুর বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে ঢুকবেন যথেষ্ট। আর বাকি আমাদের যে বাথরুমগুলি আছে সেই বাথরুম তো আজকাল বড়, বেশ এমন নয় যে একেবারে ওই বাথরুমের জায়গাটা যেখানে কাজে হাজাত সেই জায়গাটুকু, তাছাড়া একটু দূরে ওখানে করে আছে আপনারই কি বলছে, যেখানে ওযু করার ওযুর জায়গা আছে। আর সুতরাং এই ক্ষেত্রে আমি মনে করি যে বিসমিল্লাহ পড়লেও কোনো দোষ নেই। আজকাল হোটেলে অথবা বাড়িতেও অ্যাটাচ বাথরুম, অ্যাটাচ যে বাথরুম হচ্ছে দরজা খোলা থাকছে, আপনি ঘরে শুয়ে থাকছেন চব্বিশ ঘন্টা এখানে কোরআন পড়তে পারবেন না? পারবেন না। ওখানে যে দরজা আর ওখানে তো বাথরুম পাশে এক মিটার দূরে, কেমন করে পারছেন তাহলে? সুতরাং এই সংশয়গুলি আসলে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা জানি না, সংশয় শুধু আছে, এগুলি হচ্ছে অসবাসা কিছুই না। একেবারে কাজা হাজাতের জায়গাটুকু নাপাক জায়গা, আপনি কি বলবেন যে বাকি ওই জায়গাগুলো নাপাক? পুরোটাই নাপাক, রাত দিন পানি দিয়ে ধুইতে আছেন, পরিষ্কার করতেন, তারপর সবগুলি নাপাক হয়ে গেল। তাহলে আপনার ঘরে অ্যাটাচ বাথরুম হলো, ঘরও নাপাক, হোটেলও নাপাক। তাহলে যাই হোক, সতর্কতা হচ্ছে যে বাইরে থেকে বিসমিল্লাহ পড়ে যাক, কেউ যদি ভুলে যাক সেখানে। জি, আরাফাতে, আরাফাতে হাজি আটে না, দামামের লোকটি যদি আরাফায় চলে যায় তাহলে সব মরে শেষ হয়ে যাবে, ভিড় ভাড়ে। জাহেলদের কথা এগুলো, আমাদের সব মূর্খদের কথা। বরং ছোটকালে শুনতাম যে হাজিরা গিয়ে বলতো যে মক্কায় হারেম শরীফের সামনে ওই তারাজু দেখে এসেছি, তারাজু বুঝেন দাঁড়িপাল্লা, আঞ্চলিক ভাষা তারাজু বলে না দাঁড়িপাল্লাকে, দাঁড়িপাল্লা দেখে এসেছি, কি হবে ওতে নেকি বদি মাপা হবে, নকি বদি মাপার এই ধারণা নিয়ে ছোটকালে অনেক দিন ছিলাম। তারপরে মক্কা মদিনা এসে দাঁড়িপাল্লা বুঝেই পাই না কোথায় যে দাঁড়িপাল্লা আছে। ওই রকমই যেমন এক বক্তা বলেছে, দেশের এক বক্তা বলেছে যে আমি তাইফে গেলাম, তাইফে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে কোথায় রক্ত ঝরে পড়েছে, রক্ত নাকি দেখে গেছে। লাও লাও, বক্তা, প্রসিদ্ধ বক্তা বলছে তাইফে এসে রক্ত, আমরা এই দেশে 20 বছর থেকে কোথাও রক্ত দেখতে পেলাম, আমি একবার কখন নসিব হয়েছে তাইফ আসা, ও তাইফে রক্ত দিয়ে গেছে, বন্যামির সীমা আছে? আপনারা তো বলেন যে নাম ধরে বলা ঠিক না, নাম ধরে বললে কষ্ট হবে, তো এত নাম না ধরে বললে যথেষ্ট এতটুকু সংশোধনের জন্য, যেগুলো গুমরাহি। কিছুদিন আগে, দুই তিন মাস আগে এখানে হাইয়াতু কেবারের ওলামা, মানে বড় ওলামাদের যে ইয়েছে সংসদ এই সৌদি আরবে, বড় বড় ওলামা ইকরাম তাদের একটা এখানে কমিটি আছে, সেই কমিটি একজন সদস্য এসেছিলেন আল্লামা সাদ শাস্ত্রী, অল্প বয়সের লোক কিন্তু খুব বড় আলেম। কিছুদিন আগে টিভিতে ওনার সম্পর্কে শুনে যারা খবর টবর শোনেন, বিশেষ একটা খবরে উনি ওনার সম্পর্কে বেশ আলোচনা এসেছিল, তো উনি এই একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ওনার ভাষায় নকল করছে। উনি বলছেন যে হানাফি, সাফি, মালিক, হাম্বেলির ফেকাগুলি আমল করার জন্য লিখা হয়নি, ফেকার কিতাব আমলের জন্য লিখা হয়নি, কোরআনের মতো হাদিসের মতো, যে কোরআন আল্লাহ নাজিল করেছে কি জন্য? বিশ্বাসের জন্য, আমলের জন্য। হাদিস রাসূলের হাদিস কিসের জন্য? বিশ্বাস করার জন্য এবং আমল করার জন্য, কাজে পরিণত করার জন্য। কিন্তু ফিকার কিতাব এই জন্য নয় যে ফিকার কিতাব উঠিয়ে নেবেন আর ফিকাতে যে মাসলা আছে আমল করতে থাকবেন, আমল করতে থাকবেন, আমল করতে থাকবেন, না, এই জন্য ফিকার কিতাব লেখা হয়নি। তাহলে কি জন্য? এটি খাস মজলিস, আমাদের প্রত্যেকটি দায়ী, যতগুলি দায়ী এখানে আছে এবং এখানে যে আরব শাইখেরা ছিল সব এই মিটিং নিচে তলায় মিটিং ছিল ইসলামিক সেন্টারে। কি জন্য? মা উল্লেফাত কুতুবুল ফিকহ লিল আমালে বিহা ইন্নামা উল্লেফাত লিতাআল্লুম, উনি এই কথাই বলেছিলেন। এই ফিকার কিতাবগুলিকে লিখা হয়েছে কিসের জন্য? শিক্ষা নেওয়ার জন্য, শিক্ষা গ্রহণের জন্য। যে আপনি এক মাদ্রাসায় আপনার পাঠ্যক্রম যে আছে সিলেবাস, সিলেবাসটা পড়ে এগিয়ে যান, যখন ধীরে ধীরে এগিয়ে যাবেন তখন ওই ফিকার মাসলা মাসাইলগুলি, আগের ওলামারা যে বলেছেন যে এই মাসলা এটা জায়েজ, এটা জায়েজ না, এটা সুন্নত, এটা বিদআত, এই বলেছেন, এগুলি এখন কোরআন হাদিস দিয়ে যাচাই করেন আপনি যেগুলি ঠিক কিনা। শিক্ষা নেওয়ার জন্য যেই দেশে যেই কিতাবগুলি লব্ধ আছে সেই দেশে সেই কিতাব পড়াবে। হানাফি ফিকা ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান হানাফি ফিকা পাওয়া যায়, হানাফি ফিকা দিয়েই পড়ে মাদ্রাসায় উপর দিকে গেল, কিন্তু আমল করার জন্য না, সেটা শিক্ষা নিয়ে তারপরে যাচাই বাছাই করার জন্য। সৌদি আরবে হয়তো হাম্বেলি ফিকা অথবা সাফাই ফিকা অন্যান্য ফিকা, এখানে সব ফিকারি কিতাব পাওয়া যায় অবশ্য, আলহামদুলিল্লাহ এখানে চার মজাবের ফিকারি কিতাব পাওয়া যায়। এখানে যেই ফিকার কিতাবগুলি পড়া হচ্ছে আমল করার জন্য না, বরং এই জন্য পড়ানো হচ্ছে যে এগুলো পড়ার পরে কিছুটা এলম হোক প্রাথমিক, তারপরে তখন যাচাই বাছাইয়ের যোগ্যতা তৈরি হয়ে তখন চেক করবেন যে কোনটা আমল করা যাবে, কোনটা মাসলা জয়ীফ, হাদিসের বিরোধী, হাদিসের বিপরীত, এটি হচ্ছে আসল উদ্দেশ্য। তা আশা করি এতে বুঝতে পেরেছেন। এই অবস্থা যদি আমাদের মুসলিম সমাজে থাকতো তাহলে মজহাবি কন্দল হতো না, মজহাবি গোলামি হইতো না, অন্ধত্ব আসতো না, আর এক উম্মত এত ভাগে বিভক্ত হইতো না। সবার উদ্দেশ্য থাকতো আল্লাহর রাসূলের কথার উপর আমল করা। আর আমরা কেউ হানাফি ফেক বলেছি, আমি আহলে হাদিস মাদ্রাসা, তো হানাফি ফেকা কদুরি, শারাফি কায়া এবং হিদায়া, আপনার মুনিয়াতুল মুসাল্লি, অনেকগুলি কিতাব পড়ে এসেছি, কিন্তু এককালে পড়ার কারণে ছাত্র, প্রাথমিক ছাত্র বা মাধ্যমিক ছাত্র এইরকম অবস্থায় থাকলে মগজে ওগুলি কথা থাকবে। ধীরে 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 যেসব ফতোয়াগুলি দেখেছি, যেসব মাসলা দেখেছি, যেগুলি হাদিসের বিরোধী, সহি হাদিসের উল্টো, সেগুলিকে এখান থেকে মুছে দিচ্ছি যে ওটা আর আমল করার জন্য নাই, বুঝতে পেরেছি তখন। তো এটি হচ্ছে আসল উদ্দেশ্য। ওই রকমই শুধু হানাফি মাজহাবের ক্ষেত্রে নয়, হাম্বেলি মাজহাবের ক্ষেত্রেও, শাফি মাজহাবের ক্ষেত্রেও, যখন দেখবেন যে কোনো মাসলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উল্টো হচ্ছে, তখন আপনার করণীয় কি? সেই মাসলাটিকে ফেকার ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপর আমল করা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি মাজহাবি তৈরি ছিলেন। ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করা হলো, না বললে আরো স্পষ্ট হয় না, তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার কথা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় বিরোধী হয় তো কি করব? কি উত্তর দিয়েছিলেন তিনি? আরবি ভাষায় তার কথা শোনাবো, তার কথা পাবেন ফতোয়া শামির নাম, শুনেছেন না? মালিক মদিনা বলে দেন ফতোয়া শামির নাম খুব মশহুর, খুব মশহুর কিতাব ফতোয়া শামিতে এই কথাগুলি পাবেন, এই কথাগুলি পাবেন আল্লামা মুহাদ্দিস ওয়ালিউল্লাহ দেহলভীর কিতাব হুজ্জাতুল্লাহতে পাবেন। তাকে যখন জিজ্ঞাসা করো, ইদা কুলতা কাউলান, আপনি যদি কোনো কথা বলেন, ওয়া কাউলু রাসূলিল্লাহ ইউখালিফুহু, আল্লাহ রাসূলের কথা আপনার কথার বিরোধী, তো কোনটা নেব? তিনি বলেন, উতরুকু কাউলি লি কাউলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সামনে কি করিও, ছেড়ে ফেলে, ছেড়ে দিও। অন্য তার আরেকটি বক্তব্য আছে, ইযরেবু বিহি আরযাল হায়াত, দেওয়ালে ছুঁড়ে মারিও, ফেলে দিও আমার কথা। আল্লাহ রাসূলের সামনে আমার কথা আবার কিসের মূল্য? এই কথা তিনি বলেছেন, এটা হচ্ছে তার ইসলাম, এটি হচ্ছে আমাদের ইসলাম। আল্লাহর নবীর পাশে রাখবেন কথা কারো, আবু বকরের কথা রাখবেন, এটি হইতে পারে না, যদি বিরোধী হয়। কিন্তু আবু বকর বিরোধী হয়নি, সেজন্য ঠিক আছে, ওই রাস্তা ঠিক আছে। তো তারপরে তাকে জিজ্ঞাসা করা, দ্বিতীয় স্তর শুনে জিজ্ঞাসা করা হলো যে ইযা কানা কাউলুকা ইউখালিফু কাউলাস সাহাবা, আপনার কথা যদি সাহাবাই কেরামের কথার বিপরীত হয় তাহলে কোনটা নেব? সাহাবীর কথা নেব, আবু বকর ওমরের কথা, আবু হুরায়রার কথা, আনাসের কথা নেব, না আপনার কথা নেব? সাহাবী সাহাবী, আর ইমাম আবু হানিফা তাবা তাবি অথবা তাবি, মানে একেবারে যখন ছোট ছিলেন তখন বলা হচ্ছে যে বেশ কিছু সাহাবারা তখন বেঁচে ছিলেন, ছোট বাল্য জীবন, সাবালক হওয়ার পর নাই, তো সেই জামানায় যদি বাল্যকালে তিনি কোনো সাহাবিকে দেখে থাকেন যেমন বলা হচ্ছে, তাহলে যখন জিজ্ঞাসা করা হলো তাকে যে সাহাবির কথা নেব না আপনার কথা, তখন কি বলেছিলেন? উতরুকু কাউলি লি কাউলি সাহাবা, সাহাবির কথা আসলে আমার কথাকে ছেড়ে দি। তারপরে তাকে তিন নম্বর প্রশ্ন করা হয়, এজা কানা কাউলুকা ইউখালিফু কাউলা তাবেঈ, যদি আপনার কথা তাবেঈর কথার বিপরীত হয়, যেমন হাসান বাসরি, ইবনে সিরিন, হ্যাঁ, সাইয়েদ মুসাইয়্যিব, যদিও সাইদ ইবনে সাইয়্যিব একবারে বড় ধরনের তাবেঈ, একবারে সাহাবীদের কাছাকাছি। তো এইভাবে যখন জিজ্ঞাসা করা হলো যে তাবেঈদের কথার বিপরীত যে আপনার কথা হয়, তখন তিনি বলেছেন যে তারা হুম রেজাল ও নাহনু রেজাল, তারাও মানুষ আমিও মানুষ, সুতরাং এই ক্ষেত্রে যাচাই করতে হবে। হতে পারে আমার কথা তাদের চাইতে বলিষ্ঠ হইতে পারে, অথবা তাদের কথা আমার চাইতে বলিষ্ঠ। এ কথা বলেননি যে না আমার কথাকে তার প্রাধান্য দেবে, কথা বলেননি, বলেছেন তারাও মানুষ মানে তাদের দ্বারা ভুল হইতে পারে, আর আমিও মানুষ সুতরাং আমার দ্বারা ভুল হইতে পারে, কথা বলেছেন। আশা করি স্পষ্ট। আল্লাহ ফাকর বলেন বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। সময় বেশি হয়ে গেছে, জরুরি থাকলে বলেন, নাহলে প্রশ্ন এর ছাড়া আলোচনার বাইরে এগুলো দরকার নেই। টাকনার নিচে কাপড় নিয়ে নামাজ হবে কি? টাকনার নিচে যদি কাপড় যায় তো জাহান্নামে যাবেন, তো নামাজ হবে আর না হবে প্রশ্ন করে কি করবে? যে কোনো সময় নামাজে হোক আর নামাজের বাইরে হোক, টাকনার নিচে কাপড় গেলে নবী সাল্লাম কি বলেছেন? মাসফালা মিনাল কাবায়নি মিনাল ইজারি ফিন্নার, বুখারীতে, বুখারী বাংলা তর্জমা হয়েছে, দেখে নেবে জাহান্নামে যাবে। আচ্ছা, এই হাদিস অহংকারের কথা বলেন। এক শ্রেণীর লোকের আজকাল বলে যে না না অহংকার থাকলে ওইটা হবে, আর আমার অহংকার নেই, আমার কাপড় যদিও লম্বা রেখেছি কিন্তু আমার অহংকার নেই। প্রথম কথা, এর উত্তর দুটো উত্তর দেবো। একটি উত্তর যে নবী সাল্লাম জাহান্নামের যেখানে কথা শাসনের কথা বলেছেন সেখানে অহংকার শব্দটি আসেনি ওই হাদিসে, বুখারীর হাদিসে। দুই নম্বর উত্তর যে ঠিক আছে তোমার অন্তরে অহংকার নেই বা আছে, এর সার্টিফিকেট তোমাকে কে দেবে? জাহান্নামে চলে যাবো, নবী করিম আনতালাস্তা মিনহু, তুমি তাদের অন্তর্ভুক্ত না, কারণ ইচ্ছে করে তোমার কাপড় নামে কাপড় ছোট করেই তৈরি করা হয়েছে, লুঙ্গি ছোট আছে কিন্তু পেট থেকে ফসকে এক তো খিজা আসে আরো পেট আর পেট বড় আছে খুশকে নিচে চলে যায়, তুমি তাদের অন্তর্ভুক্ত না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু আপনি যে বলছেন আমার অহংকার নেই, আপনাকে কে সার্টিফিকেট দিবে আপনার অন্তর অহংকার নেই? সুতরাং কাবিরা গুনাহ মনে রাখবেন, জাহান্নামের শাস্তির কথা যে গুনার জন্য বলা হয়েছে সেটি কাবিরা গুনাহ, ওলামায়ে কেরামদের এতে একমত, তারা ঐক্যমত রয়েছে। সুতরাং এই কাজ করবেন না, নামাজ হবে হবে না এই পেরেশানিতে যায় না, নামাজ পড়ার সময় একটু গুটিয়ে নিলেন আর নামাজ পড়ে এসে দরজায় এসে আবার জাহান্নামে যাওয়ার কাজ করলেন, এটা কি করে মুসলমান হইতে পারে? মসজিদ যাচ্ছে নামাজ পড়ার জন্য, জান্নাতে নেব এই উদ্দেশ্যে, নামাজ পড়ার উদ্দেশ্য হচ্ছে জান্নাত নাও, আর যেই মসজিদ থেকে বেরিয়ে গেলাম জাহান্নাম নেওয়ার জন্য কাপড় কেউ টাকা নিচে নামিয়ে দিলাম, এটা এক মুসলমানের জীবনে এই বৈপরীত্য কি করে হইতে পারে? হতেই পারে না এরকম। আসলে পাপীদেরকে বিভিন্ন বাহানা চাই, তার মধ্যে এটা একটা বাহানা। নবী বলেছেন মা আসফাল মিনাল কাবায়ন মিনাল ইজার, ইজার তখনকার জামানায় বলে, ইজার মানে শব্দিক অর্থ লুঙ্গি, অবশ্য তার মানে লুঙ্গিতে শুধু জাহান্নাম হয় পায়জামাতে হবে না, প্যান্টে হবে না, তাহলে জুব্বাতে হবে না, জুব্বাকে কি ইজার বলছে? ইজার আরবি শব্দের অর্থ হচ্ছে যে শরীরের নিম্নভাগ যা দিয়ে ঢাকা হয় তার নাম হচ্ছে ইজার, আর উপরভাগ যা দিয়ে ঢাকা হয় তার নাম হচ্ছে রেদা। যেন এহরামের কাপড়ে ওপরে যেটা পরে একই সেম সেম কাপড়, কিন্তু ওপরে যেটা পরছেন সেটার নাম হচ্ছে রেদা, আর নিচে যেটা বাঁধলেন ওটার নাম হচ্ছে ইজার। সে কেরালার মতো খোলা লুঙ্গি থাক আর আমাদের মতো শিলা লুঙ্গি থাক, যেরকমই থাক না কেন ও হচ্ছে ইজার, ইজার ইজার, নিচেরটা ইজার ওপরটা রেদা। নবী সাল বলেছেন যে ইজার যদি নিচে যায়, কারণ নিচে থাকে ওটা, নিচে যদি টাকা নিচে যায় তাহলে জাহান্নামে যাবে। দুটি শাস্তির কথা বলা হয়েছে, আর একটি বলা হয়েছে যে ব্যক্তি অহংকার করে কাপড় ঘষাবে কাপড় ঝুলাবে আল্লাহ পাক তার দিকে রহমতের নজর দেবেন না, তার রহমতের নজর দেবেন না অহংকার করলে, আর বিনা অহংকারে তুমি খামাখা তৈরি করেছো লম্বা করে যদি করো এরকম তাহলে জাহান্নামে যেতে হবে। কেন তৈরি করেছো? হ্যাঁ তৈরি ছোট করে করেছেন, কিন্তু অনেক সময় ফিতা এখানকার রাবার গুলি এমন ঢিলা হয়ে যায় আমাদের জন্য বিপদ, কারণ এই দেশের মানুষ বেশিরভাগ মোটা, তো আমি তো মানে আমার তিন মাস পর পর ওই পায়জামার বিপদ আসে, চেঞ্জ করতে হয় পায়জামা, নতুন আছে ওকে যা ফেলতে মায়া লাগে, আর এইদিকে রাবার মোটা মানুষের জন্য পাঠাচ্ছে চাইনা থেকে তৈরি করে, আর কোথা কোথা থেকে তৈরি করে পাঠাচ্ছে মোটাদের জন্য তৈরি, আমরা তো অত মোটা মানুষ নাই দেখা যায়, আর আবার লম্বা লম্বার সাথে এরা মোটাও কম নয়। তো আমাদের মুশকিলটা হচ্ছে কি যে ওই ফুস করে ওই নিচে নেমে যায়, বারবার করে নিচে নেমে যায় মুসিবত। তো যার অনিচ্ছাকৃত নেমে যায় সেটা আলাদা, কিন্তু আমাকে কিনতে হবে টাকনার উপর করে, তৈরি করতে হবে টাকনার উপর করে, এমন নয় যে আমি কেনবো টাকনার নিচের, পায়ে প্যান্ট, এটা চলবে না, হারাম। আপনার তখন থেকে অসৎ নিয়ত যে আপনি টাকা ঢেকে আপনি কাপড় পরবেন। আর এই কাবিরা গুনাকে গুনাই মনে করে না আজকালকার মুসলমান, বরং এটাকে ভদ্রতা, হ্যাসান, না হলে অসভ্য বলবে, সভ্যতা, এই সভ্যতা, হারাম সভ্যতা করবেন। আল্লাহ হিদায়াত করে মুসলমানদেরকে, আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।